ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালোর তলে আছি। আরো একটা বছর শেষ হয়ে যাচ্ছে, বিদায় নিতে হবে 2023 কে, এবং সামনে আরো একটি নতুন বছর আমাদের জন্য অপেক্ষা করছে, যেটি 2024। আশা করছি এই বছরটি আপনাদের সবকিছু মিলিয়ে ভালো গেছে, এবং এই বছরেও আপনারা খোঁজ করলে দেখবেন যে নতুন কিছু কিন্তু জীবনে ঘটেছে, এবং সামনের বছরটিতেও এরকম হয়তো আরো নতুন অনেক কিছুই ঘটবে। এবং প্রত্যেকটা বছরই নতুন সম্ভাবনা নিয়ে আসে, যদি আপনি বিশ্বাস করেন তাহলে সম্ভাবনাময় হবে নতুন বছর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আসুন আমরা নতুন বছরে শপথ করি, শুধুমাত্র আমাদের জন্য নয়, আমরা আমাদের কাছের মানুষের জন্য ভাবব, আমরা অন্যের জন্য ভাবব, এবং একা কখনো এই পৃথিবীতে ভালো থাকা যায় না। যদি সবাই মিলে আমরা ভালো থাকতে পারি তাহলে এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর হবে। এবং আমার মনে হয় যে আমরা নিজের ভালো থাকার জন্য যেরকম কামনা করব, যেরকম প্রার্থনা করব আমাদের সৃষ্টিকর্তার কাছে, ঠিক একইভাবে অন্যের ভালো থাকার জন্য যেন আমরা প্রার্থনা করি, তাহলে আমাদের আশা করব পৃথিবীটা অনেক বেশি সুন্দর হবে। আমাদের 204তম এপিসোড এবং ঘটনাগুলো যেগুলো আছে আজকের এই এপিসোডে, আমি আশা করব যে এই ঘটনাগুলো আপনাদের সবার ভালো লাগবে, কারণ ঘটনাগুলো আমরা চেষ্টা করেছি ভালো ঘটনা উপহার দেওয়ার। আপনাদের ফিডব্যাকের উপরে নির্ভর করে আমরা যে ধরনের ঘটনা এখন চুজ করছি, সেই ধরনের ঘটনাগুলো আশা করব আপনারা অনেক বেশি আগ্রহ নিয়ে শুনবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, আমরা একটু শুরুতে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ রেকর্ড করে পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আর আমাদের স্টুডিওতে যারা আসতে চান অবশ্যই আমাদের যে সমস্ত ইমেইলগুলো আপনারা করছেন সেই ইমেইলের শুরুতেই সেটা উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান। আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখন যেটা করব সেটা হচ্ছে ঘটনায় চলে যাব। আমাদের কাছে প্রথম যে ঘটনাটি রয়েছে সেটি সুকান্ত মাইতির পাঠানো একটি ঘটনা। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত ডট কমের সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ হাজির হলাম একটি রোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। আত্মা, প্রেতাত্মা, ভূত, জিন, পরি, এসব কিছু যে হয় তা আগে বিশ্বাস করত না, কিন্তু পরিস্থিতি পরবর্তীতে তাদের বিশ্বাস করতে বাধ্য করেছে। সেই ঝড় বৃষ্টির সন্ধ্যার কথা বোধ হয় তারা কোনোদিনও ভুলতে পারবে না। মেঘলা, অভি, কর্ণ, এরা তিনজনে খুব ভালো বন্ধু। ওরা একদিন ঠিক করে পিকনিক করবে, যেই ভাবা সেই কাজ। সকালে টিফিন করে যে যার নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র পিকনিকের সরঞ্জাম গুছিয়ে নিয়ে একটি সিএনজি ভাড়া করে বেরিয়ে পড়ে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক ছোট ভাই ভূত ডট কমের একনিষ্ঠ শ্রোতা, বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে MD লাবুল হোসেন লাবু সংগ্রহ করে দিয়েছেন। এর আগে আপনারা লাবুর পাঠানো বুড়িগঙ্গার অবয়ব ঘটনাটি শুনেছেন এপিসোড নাম্বার 159-এ। যাই হোক, ঘটনায় ফিরি। লাবু বলা শুরু করে, সালটা 2021 অক্টোবর মাস। একদিন সকালে অভি, কর্ণ, মেঘলা ঠিক করে যে তারা পিকনিকে যাবে। সেই মতো তারা সকাল সকাল বেরিয়ে পড়ে। বেশ ভালোই মজা করে গান গাইতে গাইতে যাচ্ছিল তারা, তখনও অর্ধেক রাস্তা বাকি। এমন সময় হঠাৎই ভর দুপুরে আকাশ কালো মেঘে ঢেকে যায়। তবুও তারা ব্যাপারটিতে এতটা গুরুত্ব দেয়নি, তারা জানত আর 15-20 মিনিটের মধ্যেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে যাবে, কিন্তু রাস্তায় অনেক জ্যাম। অভি বলে ওঠে, ভেবেছিলাম লকডাউনে রাস্তায় জ্যাম একটু কম থাকবে, কিন্তু এ তো সেই অবস্থা। কর্ণ বলে, এবার কি হবে, এখানে একইভাবে দাঁড়িয়ে থাকলে তো পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। সেই সময় সিএনজি ড্রাইভার বলে যে পাশের একটি শর্টকাট রাস্তা আছে, সেদিক দিয়ে গেলে নাকি অনেক তাড়াতাড়ি পৌঁছানো যাবে। এবং নিয়ে যাবে কিনা জিজ্ঞেস করতেই কর্ণ এবং অভি সময় না নিয়ে বলে উঠল, চলো চলো ওই দিক দিয়ে চলো। মেঘলা যদিও একটু কিছু বলতে চাইছিল, কিন্তু এদের এত উৎসাহ দেখে আর কিছু বলল না। অভি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে, তাই সে সারা রাস্তায় ছবি তুলতে ব্যস্ত। এদিকে মেঘলা এবং কর্ণ নিজেদের গল্প নিয়ে মশগুল। হঠাৎ আকাশের কালো মেঘের বুক চিরে বৃষ্টি অঝরে লুটিয়ে পড়ে। বৃষ্টির গতি ও ঝড়ের দাপট এতটাই ছিল যে সামনের দিকে প্রায় এগোনোই দুষ্কর হয়ে উঠেছিল। এইভাবে বৃষ্টিতে ভিজে পিকনিক স্পটে পৌঁছে লাভ কি? পিকনিক করা একরকম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অভি বলে যে এবার কি হবে। এমন সময় কর্ণ হঠাৎ বলে ওঠে, আচ্ছা সামনে একটা কবরস্থান দেখা যাচ্ছে মনে হচ্ছে। আরে তার পাশেই তো একটা ভাঙা বাড়ি মনে হচ্ছে, চলো ওইখানে গিয়ে উঠি, অন্তত বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে। কিন্তু মেঘলা কিছুতেই রাজি হচ্ছিল না। মেঘলার কথা অনুযায়ী এক পাশেই কবরস্থান, তার ওপর ভাঙা বাড়ি, সাপ খোপ থাকবেই, কি দরকার, তার চেয়ে বরং বাড়ি ফিরে যাওয়া উচিত, ওইখানে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। যেখানে আশেপাশে তেমন কোনো বাড়িই নেই, এরকম অচেনা বাড়িতে ঢোকাটা কি ঠিক হবে, তার চাইতে ভালো বাড়ি ফিরে যাওয়া। কিন্তু কেউ কথা শুনল না, ওইখানেই পিকনিক করবে বলে ঠিক করল। সিএনজি ড্রাইভার ভেবেছিল তাদের নামিয়ে দিয়ে ফিরে গিয়ে আবার বিকেলে এসে নিয়ে যাবে, কিন্তু বৃষ্টির যা দাপট তার উপায় নেই। যাই হোক, সবাই এবার বাড়িটার ভেতরে প্রবেশ করে। বাড়ি একটু ভাঙা চোড়া সেকেলে, ঘরগুলো অনেক বড় বড় ছিল, রান্না বান্না করে খেতে খেতে পাঁচটা বেজে যায়। এইবার বাড়ি ফেরার পালা। ঝড়টা থেমে গেলেও বৃষ্টির দাপট তখনও কমেনি। আকাশে ঘন মেঘের কারণে চারিদিকে সন্ধ্যার আগেই কালো অন্ধকারের চাদরে ঢেকে গেছে। মোবাইলে টর্চ থাকলেও যে ঘরটায় তারা ছিল সেটা এতটাই বড় ছিল যে ঠিক করে দেখা যায় না। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎই একটি আয়নার উপর নজর পড়ে। এই ঘরে যে এত বড় একটা আয়না আছে তা তারা প্রথমে খেয়ালই করেনি। মেঘলা প্রথম খেয়াল করে। আয়নায় হাত দেয়া মাত্রই মেঘলার মনে হলো একটা কালো ধোঁয়া যেন পেছনে এপাশ থেকে ওপাশে নিমিশে চলে গেল, কিন্তু পেছন দিকে তাকাতেই সেখানে আর কিছুই দেখা গেল না। ওটা যে কি ছিল বুঝতে পারছিল না মেঘলা। এমনিতেই মেঘলা অনেক সাহসী মেয়ে, কিন্তু অভি মেঘলাকে হতবাকের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, মেঘলা কি রে ফ্যাল ফ্যাল করে কি দেখছিস, এভাবে এখানে না দাঁড়িয়ে থেকে বাসায় ফোন কর, আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না। মেঘলা কোনো উত্তর দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কর্ণ বলে যে চেষ্টা সে আগেই করে ফেলেছে, কোনো লাভ হয়নি। অভি আর মেঘলার ফোনেও নেটওয়ার্ক নেই, এমনকি সিএনজি ড্রাইভারের ফোনেও নেই। বাড়ির সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। বাড়ির সবাই হয়তো অনেক চিন্তা করছে, মোবাইলে নেটওয়ার্ক নেই বলে সবাই একটু মুশড়ে পড়েছে। এই দেখে কর্ণ পরিস্থিতি সামাল দিতে বলে উঠল, আরে ভাই তোরা তো চিন্তা করছিস কেন, বৃষ্টি কমলেই তো আমরা বেরিয়ে যাব। সবচেয়ে ভালো হয়েছে যেটা সেটা হচ্ছে সিএনজিটা থেকে গেছে, বেশ একটা গা ছমছমে পরিবেশ না? ড্রাইভার মামা একটা জমিয়ে ভূতের গল্প শোনাও তো, ব্যাপারটা জমে যাবে। কর্ণের মুখের কথাগুলো তখনও শেষ হয়নি। ঠিক সেই সময় হঠাৎই পাশের ভাঙাচোরা কবরস্থানে একটি রাতচরা পাখি বৃষ্টির মধ্যেও বিশ্রীভাবে ডেকে উঠল। সেই বিভৎস কর্কশ শব্দে ড্রাইভার ভীষণভাবে চমকে উঠে কাঁপতে থাকে। অভি মেঘলা ভয় পাবে নাকি অবাক হবে কিছুই বুঝতে পারছিল না। ড্রাইভারকে আশ্বস্ত করে তারা জিজ্ঞেস করল, কি হয়েছে মামা, তুমি হঠাৎ তো ভয় পাচ্ছ কেন? আরে অনেক অজানা পাখি আছে যারা রাতে এরকম বিদ্ঘুতে টাইপের ডাকে, ভয় পেও না, কোনো ঘটনা গল্প জানো? ড্রাইভার তখন একটু শান্ত হয়ে পাশে পানির বোতল থেকে কয়েক ঢোক পানি খেয়ে বলতে শুরু করল, আপনারা কখনো আদমখোরের নাম শুনেছেন? আদমখোর হচ্ছে এমন একটি জিন যা বিভিন্ন কবরস্থান থেকে মৃত মানুষদের মাংস কলিজায় সব খেয়ে বেঁচে থাকে। আপনারা জানেন নিশ্চয়ই শহর অঞ্চলের তুলনায় সাধারণত গ্রামাঞ্চলে নিরিবিলি পরিবেশে অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটে। শহরে আপনারা যারা বাস করেন তারা এই ঘটনা বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু গ্রামের মানুষের কাছে এই সমস্ত অলৌকিক বা ভৌতিক ঘটনা এখনো জীবন্ত রয়ে গেছে। ঘটনাটি 1972-73 সালে এমন একটি পুরনো কবরস্থানকে নিয়ে। সেই কবরস্থানে প্রায়ই কিছু আজব ঘটনা ঘটত। যেমন সেখানে কোনো লাশ দাফন করে আসলে পরদিন সেই লাশের খোঁজ পাওয়া যেত না, অর্থাৎ পরের দিন লাশের কবর পাওয়া যেত পুরোপুরি মাটি খোঁড়া অবস্থায়, এবং মাঝে মাঝে কবরের আশেপাশে দু একটা হাড়গোড় পড়ে থাকতে দেখা যেত। প্রথমে গ্রামের লোকজন ব্যাপারটি সহজভাবে নেয়, তারা মনে করত হয়তো শিয়াল কুকুর কিংবা কোনো হিংস্র জীবজন্তু লাশ টেনে বের করে খেয়ে ফেলে, তাই তারা কবরস্থানের গার্ডের ব্যবস্থা করে। গার্ডের থাকার জন্য কবরস্থানের পাশেই ছোট একটা ঘর করে দেয়া হয়। এরপর বেশ কয়েকদিন আর সেরকম ঘটনা ঘটেনি, কিন্তু ঘটনা একটি ঘটল তারও বেশ কিছুদিন পর। সেই একই গ্রামে 4-5 বছরের একটি ছোট শিশু পানিতে ডুবে মারা যায়, আর তাকে কবর দেওয়া হয় ওই কবরস্থানটিতে। ওই দিন রাতে গার্ড শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই মাঝরাতে চমকে ঘুম থেকে জেগে ওঠে। ঘুম ভাঙতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দগুলো ছিল এরকম, যেন কেউ হাড়গোড় করমর করে চিবিয়ে খাচ্ছে। সে ভাবে নিশ্চয়ই কবরস্থানে কোনো কুকুর বা শেয়াল এসেছে, তাই শব্দ শোনার সাথে সাথে একটা লাঠি নিয়ে এবং একটা হ্যারিকেন নিয়ে সে কবরস্থানের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে যা দেখতে পায় তাতে তার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। হ্যারিকেনের স্পষ্ট আলোতে সে দেখতে পায় বিরাট আকৃতির অদ্ভুত ধরনের কিছু একটা কবর খুঁড়ে সেই শিশুটির লাশ বের করে খাচ্ছে। গার্ডটি আতঙ্কে এক পা করে এগিয়ে কাঁপতে কাঁপতে গিয়ে জিজ্ঞেস করে, কে ওখানে? আচমকাই অদ্ভুত প্রাণীটা হাড় হিম করা গর্জন করতে করতে ঘাড় ঘোরাতে গার্ডটা দেখে 8-9 ফুট উচ্চতার একটি ভয়ঙ্কর বিভৎস প্রাণী। না, প্রাণী বললে ভুল হবে, এ যে সাক্ষাৎ রাক্ষস। দেখতে অনেকটা মানুষের মতো হলেও তার মাথাটা একদম আলাদা, কোনো একটা হিংস্র জানোয়ারের মতো। চোখ দুটো রক্তবর্ণ, যেন আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে সেটা। হ্যারিকেনের ক্ষীণ আলোতে তাকে দেখতে খুব অদ্ভুত লাগে, সমগ্র শরীরটা তার লোমশ। গার্ডটা এই বিভৎসতা সহ্য করতে না পেরে প্রচণ্ড ভয়ে চিৎকার করে হ্যারিকেন এবং লাঠি ফেলে প্রাণপণে পালিয়ে আসে এবং কবরস্থানের পাশে একটি বাসার সামনে এসে বেহুঁশ হয়ে পড়ে যায়। পরদিন সকালে জ্ঞান ফিরতে সে চোখ মেলে দেখে তার আশপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে উঠে বসে সবাইকে গতরাতের সেই বিভৎস পৈশাচিক ঘটনা খুলে বলে। এরপর তাকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়। কিছুদিন পর হঠাৎ সেই গার্ডের প্রচণ্ড জ্বর আসে এবং আস্তে আস্তে সে দুর্বল হয়ে পড়ে ও একটা সময় মারা যায়। তার দেহই শেষবারের মতো সেই কবরস্থানে দাফন করা হয়। তারপর থেকে কবরস্থানটি স্থানীয় লোকজন মিলে বন্ধ করে দেয়। ঠিক তখনই তীক্ষ্ণ একটা শব্দে সবাই চমকে ঘরের ভেতরে তাকায়। মনে হয় কেউ ওখানে আছে, কর্ণ বলে ওঠে। হয়তো মনে হয় ওদের মতো বৃষ্টিতে কেউ আশ্রয় নিতে এসছে। সবাই বলে উঠল যে একবার গিয়ে দেখা উচিত। যেই ভাবা সেই কাজ, তারা ঘরটার দিকে ধীরে ধীরে এগোল, কিন্তু সেখানে পৌঁছে দেখে কেউ নেই। ধুলো ঝুলে ভর্তি ঘর, একটা চেয়ার ছাড়া কিছুই নেই। অভিবিস্ময়ে বলে, এর মানেটা কি? শব্দটা তো এই রুম থেকে আসলো। মেঘলা এতক্ষণে তার পেছনে চলে যাওয়া সেই কালো ধোঁয়ার কথাটা বলে। কর্ণ সঙ্গে সঙ্গে বলে ওঠে, দেখ মেঘলা, আমরা এমনিতেই অনেক ভয়ের মধ্যে আছি, এইসব বলে আর ভয় দেখাস না বলে দিচ্ছি। মেঘলা বলে ওঠে যে এই কারণে সে বলেছিল এখানে না আসতে। ঠিক সেই মুহূর্তে আচমকা একটা বিড়ালের কান্নার আওয়াজ ভেসে আসে। ওরা সেদিকে তেমন একটা মন দেয় না, কিন্তু আওয়াজটা এত বেশি ছিল যে আর সহ্য করা যাচ্ছিল না। তারা বিড়ালটিকে প্রতিটা ঘরে খুঁজতে থাকলো। ড্রাইভার খুঁজতে খুঁজতে সেই আয়নাটার সামনে গিয়ে ভালোভাবে দেখতেই আচমকাই কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করল। হাতটা খুব খসখসে ছিল। পেছন ফিরতেই কাউকে দেখতে পায় না ড্রাইভার। সঙ্গে সঙ্গে ভয়ার্ত কণ্ঠে সে বলে উঠল, এটা কি হলো? মনে হলো কেউ আমার কাঁধে হাত রেখেছে, কিন্তু কে সে? এই বলে ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। ড্রাইভারের চিৎকারে ওরা চমকে ওঠে। অপি বলে, ভূত? কি বলছো এসব? কোথায় ভূত? হ্যাঁ সত্যি, কেউ একজন আমার কাঁধে হাত রাখলো, অথচ আমি তাকাতেই দেখি কেউ নেই। আমি এখানে থাকবো না, আমি চললাম, বৃষ্টির ভেতরেই আমি যাব। হোক আমার সিএনজি খারাপ, তবু এক মুহূর্ত আমি এখানে থাকবো না। সবাই বিস্ময়ে বলে ওঠে, সে কি এসব কি বলছো? তুমি চলে গেলে আমরা কিভাবে যাব? তুমি যেও না এভাবে। না, আমি আর এক মুহূর্তের জন্য এখানে থাকবো না। এই বলে ড্রাইভার বৃষ্টির মধ্যেই চলে গেল। ঝড় না হলেও বৃষ্টির দাপট তখনও কমেনি, সাথে মেঘের গর্জন। কর্ণ মোবাইলে দেখল 7:45 বাজে। হঠাৎই মেঘলা চিৎকার করে বলে উঠল, এ কি? ওই দেখ, ওইখানে কি এটা? কাছের জানালার অপর দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে, ছায়াটা ভালোভাবে বোঝা যাচ্ছে। কর্ণ আর অফিসারে দেখতে যেতেই অদৃশ্য হয়ে যায়। মেঘলা জানায় যে সে এখানে থাকবে না। কর্ণ বলে, এই বৃষ্টিতে কোথায় যাব আমরা? তার চেয়ে বরং বৃষ্টিটা একটু কমলে নেটওয়ার্ক পাওয়া যাবে, তখন বাড়িতে কল দিয়ে কিছু একটা ব্যবস্থা করা যাবে। এমন সময় দেখা গেল হঠাৎই সেই ছায়া মূর্তিটা এপাশ থেকে ওপাশে সরে যায়। কিন্তু ছায়া মূর্তিটা আসছে কোত্থেকে কারোর কাছে উত্তর ছিল না। তখনই শোনা গেল কে যেন সিঁড়ি দিয়ে নামছে। ততক্ষণ পর্যন্ত কর্ণ অফি তেমন ভয় পায়নি, কিন্তু ওদের চোখে মুখে ভয়ের ছাপ। সিঁড়ির ওপরে কেউ নেই তো, এমনকি এই বাড়িতে এই মুহূর্তে তারা তিনজন ছাড়া আর কেউ আছে বলে মনে হচ্ছে না। তবে আওয়াজগুলো আসছে কোত্থেকে। বৃষ্টি আস্তে আস্তে কমছে, আকাশ পরিষ্কার হচ্ছে। হঠাৎ শোনা গেল একটা শব্দ, কোনার ঘরটার দরজা ধীরে ধীরে খুলছে আর বন্ধ হচ্ছে। মেঘলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি হচ্ছে এটা? কর্ণ সাহস করে প্রথমে সে ঘরে ঢোকে, পরে অভি আর মেঘলা। অন্য সব ঘরের তুলনায় সেই ঘরটা একটু বেশিই ধুলো, অন্ধকার জমাট বেঁধে আছে। ভেতরে শুধু দেখা যাচ্ছে একটা দড়ি ধুলো ভরা ফ্যানের সাথে ঝুলছে, এবং পাশে একটা রকিং চেয়ার যেটা অনবরত নড়ছে। নিচে পড়ে আছে একটা ভাঙা ফটো ফ্রেম। কর্ণ আচমকায় চমকে ওঠে। মেঘলা আর অভি হাত টেনে ধরে বেরিয়ে আসে এবং দৌড় লাগায়, যতক্ষণ পর্যন্ত বাড়িটা না অন্ধকারে মিলিয়ে যায়। ততক্ষণে তারা দৌড়ে খানিকটা দূরে মেইন রোডে কিছুটা লোকালয়ের মধ্যে পৌঁছে গেছে। লোকালয় দেখে হাঁপ ছেড়ে বাঁচে তারা। অভি ও মেঘলা হাঁপাতে হাঁপাতে বলে, ব্যাপারটা কি হলো? জানতে চাইলে কর্ণ যা জানায় তাতে তাদের রীতিমতো ভয়ে গলা শুকিয়ে আসে। কর্ণ ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে জানায়, ঘরের ভেতর ঢুকে এদিকে ওদিকে দেখার পর নিচে পড়ে থাকা ভাঙা ফ্রেমে একটি মেয়ের ফটো দেখতে পায় সে। এরপর যেই চোখ তুলেছি অমনি আতঙ্কে শিউরে উঠি। সিলিং ফ্যানের সাথে ফটোয় দেখা সেই মেয়েটির পচা গলা, বিভৎস ভয়ঙ্কর লাশটা ঝুলে আছে, যার অর্ধেক মুখ এখনো তাজা। এই বলে কর্ণ হাঁপাতে থাকে। প্রাণোচ্ছল শহরে যে তাদের এইভাবে ভূতের খপ্পরে পড়তে হবে তা সত্যিই তারা ভাবতে পারেনি। বড় রাস্তায় ওঠার পরে ফোনে নেটওয়ার্ক আসতেই তারা তাদের বাসায় কল করে এবং সেখান থেকে চলে আসে। পরবর্তীতে স্থানীয় লোকদের কাছে তারা জানতে পারে বাড়িটির সম্পর্কে। ওই বাড়িতে বাপ মা মরা একটি কিশোরী মেয়ে থাকত। একদিন কিছু ছেলে মিলে সেই মেয়েটির উপরে পাশবিক নির্যাতন চালায়, ফলে মেয়েটি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। মেয়েটির মৃত্যুর পর তার আত্মা বা কারিন জিন ওই বাড়িটায় ঘোরাফেরা করে। কেউ ওই বাড়িতে গেলে প্রাণ নিয়ে ফিরে আসতে পারে না। অভি, কর্ণ, মেঘলার কপাল ভালো ছিল যে তারা ফিরে আসতে পেরেছে। এই বলে লাবু থামে। বাস্তব অবাস্তব, প্রাকৃতিক অতি প্রাকৃতিক, বিশ্বাস করা বা না করা শ্রোতা বন্ধুদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। বিদায় নিলাম, আবারও দেখা হবে কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভয়ের সাথে আনন্দ মিশিয়ে ভূত.com শুনতে থাকুন। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনারা জানেন নিশ্চয়ই যে স্বাধীন মিউজিক অ্যাপে আপনি যদি 5-star রেটিং দেন তাহলে 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। সুতরাং আশা করবো যে আপনারা 5-star রেটিংটা দিয়ে 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশনটা নিশ্চিত করবেন। আপনারা অনেকেই আমাদের মিউজিক নিয়ে কথা বলেছেন, আমরা আপনাদেরকে ভালো কোনো মিউজিক আরও একবার আমি বলবো যে মানে উপহার দেওয়ার চেষ্টা করি সবসময়। এবং চিন্টু ভাই এই কাজটি খুবই খুবই যত্ন নিয়ে করেন, এবং এখনো পর্যন্ত আপনাদের যাদের ভূত.com এর বা ভূত FM এর মিউজিক ভালো লাগে এর পুরো কৃতিত্ব কিন্তু চিন্টু ভাইয়ের। তো আমাদের সামনে আরো প্ল্যান রয়েছে আপনাদের জন্য, দারুণ দারুণ কিছু নিয়ে আসবো। আমি মনে করি যে আমি খুব সৌভাগ্যবান যে আমি যেদিন শুরু করি প্রথম দিন থেকেই এমন একজন মানুষ এই ভূত.com বা ভূত FM এর পেছনে কাজ করেছেন যিনি বাংলাদেশের একজন সেরা মিউজিশিয়ান। আমি মনে করি, আমি বিশ্বাস করি, এটা পুরোপুরি আমার ব্যক্তিগত অভিমত হতে পারে, কিন্তু আমি জানি যে আমি ভুল কথা বলছি না। চিন্টু ভাইয়ের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আশা করি যে আল্লাহ তাআলা যেন চিন্টু ভাইকে দীর্ঘায়ু দান করেন, যেন তিনি এইভাবেই শুধু আমাকে নয় আমাদের বাংলাদেশের পুরো এই ইন্ডাস্ট্রিকে ভালো কিছু উপহার দিতে পারেন। আমরা চলে যাব আমাদের ঘটনায়, যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করতে চাই। এই ঘটনাটি পড়ে শোনানো হোক, লিখেছেন তাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না। আমি AIUP-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে গ্র্যাজুয়েশন করছি। সঙ্গত কারণে আমি আমার নাম ঠিকানা প্রকাশ করতে অনিচ্ছুক। আজ আমি যে ঘটনাগুলো শেয়ার করব তার কিছুটা আমার নিজের সাথে ঘটা, আর কিছুটা ঘটেছে আমার আপুর সাথে। যাই হোক, ঘটনা প্রবাহে অতীত থেকেই আস্তে আস্তে বর্তমানের দিকে যাচ্ছি। ঘটনা এক। ঘটনাটি আনুমানিক 2004 সালের হবে। আমার বয়স তখন 6 বছর, হয়তোবা নার্সারিতে পড়ি এবং ঘটনাটি আমার সাথেই ঘটা। আমাদের বাসা ছোট ছিল এবং আমি আমার আম্মু এবং আপু একসাথে ঘুমাতাম। আমার খাটের ঠিক সামনেই ছিল একটি বেতের সোফা, আর খাটের বাম দিকেই ছিল আমাদের ব্যালকনির দরজা। এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। অনেক ছোট থাকায় রাত তখন কয়টা হবে আমি জানি না। আমি মাথা ঘোরাতে খেয়াল করলাম আপু আমাদের খাটের সামনেই সেই বেতের সোফাতে বসে আছে, এবং আপুর ড্রেসটা ছিল এরকম যে মাথায় ওড়না দেয়া, অর্থাৎ মেয়েরা নামাজে দাঁড়ানোর আগে যেভাবে বেশ ধরে, ঠিক ওইরকম ভাবে আপু বসেছিল। এবং ডিম লাইটের আবছা আলোতে বুঝতে পারছিলাম আপুর হাতে কিছু একটা ছিল, কিন্তু জিনিসটা ঠিক কি ছিল তা বুঝতে পারছিলাম না। আপু যেন বেশ সযত্নে সেই জিনিসটায় বারবার হাত বোলাচ্ছিল। ওটা দেখার পর আমি একটুও ভয় পেলাম না, যেন আমি অস্বাভাবিক কিছু দেখিনি। আবার ঘুমানোর জন্য আমি ডান কাত হয়ে শুয়ে পড়ি। ডান কাত হওয়ার পর দেখতে পেলাম না, আপু তো আমার পাশেই শুয়ে আছে এবং গভীর ঘুমে মগ্ন। সাথে সাথেই আমি আবার ঘাড় ঘুরিয়ে সোফার দিকে তাকালাম। দেখলাম আপুর রূপ ধারণকারী সেই অশরীরটি এবার উঠে দাঁড়ালো এবং এমনভাবে বেলকনির দিকে চলে গেল। ঘটনাটি স্মরণ করলে এখনো আমার ওই দৃশ্য চোখে ভেসে ওঠে। আমরা যদি হামাগুড়ি দেওয়ার পজিশনে যদি আমাদের দুই পা সোজা করে দাঁড়ানোর চেষ্টা করি, তাহলে যেরকম একটা অবস্থা হবে, ঠিক ওইভাবে অশরীরটি যেন দাঁড়াতে লাগলো, হাঁটতে লাগলো এবং বেলকনির দিকে চলে গেল। ঘটনাটি নিয়ে আমি ওই সময় কাউকে কিছু বলিনি। কেটে গেল অনেকগুলো বছর, কিন্তু এখন দীর্ঘ 16-17 বছর পর কথায় কথায় আমি আপুর সাথে সেই রাতের ঘটনাটি শেয়ার করি। আপু ঘটনা শুনে বলে ওই বাসাটি আসলেও ভালো ছিল না। আপু বলে এক রাতে আমি একাই ঘুমিয়েছিলাম, রাতে ঘুম ভাঙার পর আমি খেয়াল করলাম ঘরের দরজার সামনে অবিকল আমার মতোই একজন আমার ড্রেস পরে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে হাসছে। ঘটনা দুই। ঘটনাটি 2011 সালের। আমার আপু ও দুজন ফুপাতো বোন আমাদের নানু বাসায় ওই রাতে একসাথে ছিল। আপুরা রাত 2টা পর্যন্ত কার্ড খেলছিল, এরপরে তারা ঘুমানোর প্রস্তুতি নেয়। রাত আনুমানিক 3টা হবে, হঠাৎ আপুর রুমের দরজায় কেউ নক করল এবং আমার আপুর নাম ধরে ডাক দিল। আপুর বর্ণনা অনুযায়ী কণ্ঠস্বরটি নাকি কোনো সাধারণ পুরুষ বা নারীর ছিল না, বরং এটি পুরুষ ও নারী কণ্ঠ মিশ্রিত ছিল। এরকম একটি কণ্ঠস্বর নাকি আপু 8-9 বছর আগেও একবার শুনেছিল। আপুরা ওয়েট করছিল যে দরজার ওপার থেকে আবার কোনো ডাক আসে কিনা, কিন্তু ওই ডাকটি আর শোনা যায়নি। কিছুক্ষণ পর আপুরা খেয়াল করল কেউ নূপুর পায়ে দিয়ে হাঁটলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম শব্দ দরজার ওপার থেকে ভেসে আসছে। এই শব্দটি কিন্তু আমার আপুরা সবাই শুনেছে। শব্দটি শুনে মনে হলো দরজার কাছ থেকে ক্রমশ সরে গিয়ে নানুদের ড্রয়িং রুমের দিকে যাচ্ছে। এগুলোর মাঝে কখন যে ফজরের আজানের সময় হয়ে গেছে কারোর খেয়াল নেই। যেই না ফজরের আজান শুরু হলো, সেই শুরু হলো আর এক কাণ্ড। আজান দেওয়ার সাথে সাথেই মনে হলো কেউ যেন জোরে চিৎকার দিতে দিতে নানুদের ডাইনিং রুমের দিকে দৌড়ে আপুদের রুমের দরজার কাছে এসে থামল। পরক্ষণেই যখন আবার নানুদের বাসার কাছের মসজিদে আজান শুরু হলো, তখন দরজার কাছ থেকে ডাইনিং রুমের দিকে দৌড় দিল। কিছুক্ষণ চিৎকার ও দৌড়াদৌড়ির পর একসময় সবকিছু শান্ত হয়ে গেল। ঘটনা তিন। ঘটনাটি আজ থেকে 8 বছর আগের হবে। ওই দিন রাতে আপু একটি স্বপ্ন দেখে। আপু রাতের বেলা একটি জনমানবহীন রাস্তায় দাঁড়িয়ে আছে। আপু দেখতে পায় সাদা শাড়ি পরা একটি মেয়ে হেঁটে যাচ্ছে। আপু কি মনে করে যেন মেয়েটির পেছন পেছন হাঁটতে লাগলো এবং মেয়েটিকে ডাকতে থাকলো, কিন্তু মেয়েটি যেন কিছুতেই পেছনে ফিরে তাকাচ্ছিল না। এরকম কিছুক্ষণ চলার পর মেয়েটি নাকি হঠাৎ পেছনের দিকে তাকায় এবং আপুর গলা চেপে ধরে। আপু অনেক চেষ্টা করে মেয়েটির কাছ থেকে গলা ছাড়ানোর, কিন্তু কিছুতেই পারে না। একসময় আপুর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আপুর শরীর ও হাত পা নাড়াতে পারছিল না। হঠাৎ বোবায় ধরলে যেরকম হয় আপুর কাছে ওই রকম একটা অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ চেষ্টার পর বাম হাত নাড়াতে সক্ষম হয়। ঠিক তখনই আপুর মনে হলো আপু কার হাতের কনুই যেন ধরে ফেলেছে। এরপর আপুর শরীর ফ্রি হয়ে যায় এবং সাথে সাথে আপু উঠে বসে। ওই রাতে একা ঘুমানোর সাহস আর আপুর হয়ে ওঠেনি। বাকি রাত আপু আম্মুর রুমেই কাটিয়ে দেয়। ঘটনা ৪। এখন থেকে যে ঘটনাটি শুরু হবে তার সবটাই আমার সাথে ঘটা, এবং ঘটনাগুলো খুব বেশি পুরনো নয়। এই তো 2021 সালেই ঘটা। 2020-এর অক্টোবরে আমরা আমাদের নতুন বাসায় শিফট করি, এবং ঘটনাগুলো সেই বাসায় ওঠার পর থেকেই। তবে এই ঘটনাগুলো জানার আগে আমাদের অনেকটাই অতীতে যেতে হবে। হ্যাঁ, যেতে হবে 40 বছর আগে। আমাদের বর্তমান বাসাটি যে জায়গায় রয়েছে, 1980 সালের দিকে এই জায়গাটিতে নাকি একটি বেলগাছ ছিল, এবং এই বেলগাছটি কিছু একটার আস্তানা ছিল। অশরীরে একটি পা এই বেলগাছে এবং আরেকটি পা তার কিছুটা দূরেই আরও একটি বেলগাছে দিয়ে এখানে অবস্থান করত, এবং ভর দুপুরে এই দুই পায়ের নিচ দিয়ে কেউ যদি যেত তাদের নাকি চর মারা হতো। একবার আমার এক মামা স্কুল থেকে ফেরার সময় দেখে তার সামনে একটি গাছে খুব সুন্দর একটি পাখি বসে আছে। মামার নাম ছিল সেলিম। সেলিম মামা এরকম একটি অসাধারণ সুন্দর পাখি দেখে পাখিটিকে ঢিল ছুড়ে বসল, এবং ঘটনাটি শুরু হলো ওইখান থেকেই। ওই দিন বাসায় আসার পর থেকেই সেলিম মামা নাকি বেশ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সেলিম মামা কথা বলতে পারছিল না। বোবা মানুষের মতো গোঙানি করলে যেমন হয়, ইশারা ইঙ্গিতে কি যেন বোঝানোর চেষ্টা করত। মামা ঠিক মতো হাঁটতেও পারত না, খাওয়া দাওয়া করতে পারত না। মামাকে খাতা কলম দিলে লিখে নানুদের বোঝানোর চেষ্টা করত। মামার লেখাগুলো এরকম ছিল যে, ওই যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে আমাকে বাঁশের চাটায়ের উপরে রাখা হচ্ছে, এখনই বুঝি আমাকে কবর দেয়া হবে। মাস দেড়েক মামা এরকম অস্বাভাবিক ছিল। পরে আমার আম্মুর নানা শরীয়তপুরের লংসিং থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুর সবকিছু দেখার পর বলল, সেলিম মামাকে জিনে আসর করেছে। হুজুর সেলিম মামাকে নিয়ে যথারীতি রাতে জিন হাজির করার জন্য বসল। কিছুক্ষণ হুজুর তার প্রক্রিয়া চালানোর পর ঘরে লম্বা একটি সালামের শব্দ শোনা গেল। জিন এসে ঘরের বাতি নিভিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল। সকল বাতি নিভিয়ে দেওয়া হলো, জ্বলছে শুধু মোমের আলো। হুজুর জিনের কাছে সবকিছু জানতে চাইলে জিন বলে উঠল, আমি গাছের ডালে চুপচাপ বসেছিলাম, ও কেন আমাকে ঢিল ছুড়ল, আমি তো ওকে কিছু করিনি। জিন আরও বলল, তার আস্তানা নাকি ওই বেলগাছটিতেই। হুজুর জিনটিকে মামাকে ছেড়ে চলে যেতে বলল, কিন্তু জিন কিছুতেই রাজি হয় না। অবশেষে হুজুর একটি মাটির ঘটাতে কৌশলে জিনটিকে বন্দি করে ফেলল। এরপর হুজুর ওই ঘটাটিকে মাটির নিচে পুঁতে রাখল, এবং ঠিক এটি সেই জায়গা বর্তমানে আমাদের বাসাটি, যেখানে আমার ধারণা মতে এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের সময় হয়তোবা এই ঘটাটি ভেঙে গেছে। ঘটনা ৫। এখন ফিরে আসা যাক আবার সেই 2021 সালে। নতুন বাসায় ওঠার পর তেমন কোনো অসুবিধা ছিল না। অসুবিধা শুরু হয় 3-4 মাস থেকে। এক রাতের ঘটনা, রাত 3টা হবে, আমার ঘুম ভাঙার পর ওয়াশরুমে গেলাম। নতুন বাসায় ওঠার পর কিছু সময় পর্যন্ত আমি আমার রুমের দরজা বন্ধ করে ঘুমাতাম। ওয়াশরুম থেকে ফিরে আসার পর আমি যথারীতি রুমের দরজা লাগিয়ে দিলাম। আমি যেই না দরজা লাগালাম, কে যেন সজোরে দরজায় লাথি মেরে দরজাটি খুলে দিল, যেন দরজাটি ভেঙেই ফেলবে। আর অমনি মনে হলো গরম একটা বাতাস যেন আমাকে পাস করে চলে গেল। ঘটনাটি যেন 3-4 সেকেন্ডের ভেতরেই ঘটে গেল। আমি লজিক দিয়ে ঘটনাটিকে একটু স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করলাম। ভাবলাম হয়তোবা লকটি ঠিক মতো লাগেনি, তাই স্লিপ খেয়েছে। কিন্তু এই লজিক দিয়েও মনটাকে বোঝাতে পারছিলাম না, কারণ লক স্লিপ খেলেও এত জোরে শব্দ হওয়ার কথা ছিল না। ঘটনা ৬। আরও এক রাতের ঘটনা। ওই দিনও রাত 3টার সময় ঘটনা শুরু হওয়ার পর জানি না কেন যেন রাত 3টায় জেগে যাওয়া যেন আমাদের জন্য একটি সাধারণ ব্যাপার হয়ে উঠল। তাই রাত জাগলেই ঘড়ি দেখতাম। আমার খাটটি আমার রুমের একদম জানালা ঘেঁষেই ছিল। রাতে জাগার পর মনে হলো আমার জানালার গ্লাসে কেউ আঁচড় কাটছে। আমাদের নখের জায়গায় যদি সূঁচ লাগিয়ে দিয়ে কেউ গ্লাসে আঁচড় কাটে যেমনটা হবে, ঠিক সেই রকম একটা শব্দ পাচ্ছি। আর আমার পর্দা সরানোর সাহস করলাম না। কিছুক্ষণ পর আঁচড়ের শব্দ থেমে গেলে আবার চুপচাপ শুয়ে পড়লাম। ঘটনা সাত, আম্মু একবার তিন দিনের জন্য হাসপাতালে ছিল, আমাকে বাসাতে একাই থাকতে হয়েছিল। এই তিন দিন আমি এমন সব ভয়ঙ্কর ব্যাখ্যাহীন স্বপ্ন দেখি যা আমি কখনো আগে দেখিনি। এক রাতে আমি স্বপ্ন দেখছি, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আমার সামনে মেঝেতে একটি দুধের বাটি রাখা। এমন সময় দেখলাম ব্যালকনির গ্রিল বেয়ে যেন ঝাঁকে ঝাঁকে কালো বিড়াল আসছে। তাদের ডাক ও চোখের ভয়ানক নজর দেখে মনে হচ্ছে তারা আমার ওপর খুব ক্ষুব্ধ এবং এখনই বুঝি আমাকে খেয়ে ফেলবে। এরপর স্বপ্নটি ভেঙে যায়। স্বপ্নটি ভাঙার পরপরই মনে হলো কেউ যেন ব্যালকনির গ্লাস ডোরে কিছুটা ছুঁড়ে মারল। ভাবলাম কেউ যদি আসলেই দুষ্টুমি করে পাথর ছুঁড়ে মারে অবশ্যই ব্যালকনির মেঝেতে পড়ে থাকার কথা। পরদিন সকালে উঠে যখন চেক করার জন্য গেলাম, সেখানে পাথর বা এ জাতীয় কোনো কিছু নিশানা ছিল না। ঘটনা আট, আম্মু হাসপাতালে থাকার সময় আরেকটা রাতের ঘটনা। আমি স্বপ্ন দেখছি আমার রুমের দরজার সামনে বেশ লম্বা কেউ একজন দাঁড়িয়ে আছে। এত লম্বা ছিল যে দরজার এপার থেকে তার মুখ দেখা যাচ্ছিল না। লম্বা ওই ছায়া মূর্তিটি একসময় কোমর নুইয়ে রুমে প্রবেশ করে। আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম এবং ছায়া মূর্তিটি আমার শরীরে ঝাঁকুনি দিয়ে আমাকে ডাকতে শুরু করে। একসময় আমাকে ওই বলে ধমক দিয়ে জোরে জোরে ঝাঁকুনি দেয় এবং সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। মনে হলো আমার শরীরটাতে বেশ জোরে কেউ ঝাঁকুনি দিল, যার ফলে আমার ঘুম ভেঙে গেছে। এই ছিল আমার জীবনে কিছু প্যারানর্মাল ঘটনা। এছাড়াও বাসায় ওঠার প্রথম দিকে অনেক রাতে মনে হতো আমাদের বাসার নিচের বস্তির চালের ওপর কেউ লাফাচ্ছে। আপু যখন আমাদের বাসাতে থাকতে আসতো তখন রাতের বেলা আপুও এই শব্দ শুনতে পেত। আপু ভয়ে আমাকে জাগিয়ে ফেলতো, তবে মনে হতো বস্তির মানুষদের কাছে এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের বাসার নিচে যে বস্তিটি ছিল এটি খুবই পুরনো। বলা হয়ে থাকে এই বস্তিটি নাকি কখনো সরানো সম্ভব নয়। মটকির বাড়ির বস্তি নামে পরিচিত এই বস্তিটি আজ পর্যন্ত কেউ অ্যাপার্টমেন্ট করার জন্য হাত দেওয়ার সাহস পায়নি। শাহিনুর ইসলাম ড্রিকি, তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, তারপরে তিনি বলেছেন 258 ফ্রি স্কুল স্ট্রিট, কলাবাগান, ঢাকা। চমৎকার একটি ঘটনা তিনি পাঠিয়েছেন এবং খুবই 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 জীবন ঘনিষ্ঠ যেরকম ঘটনা আপনারা শুনতে চান। আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। আমি আশা করব যে এই ঘটনাটি আপনারা উপভোগ করেছেন, এটাই আমাকে জানাবেন। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি আলহামদুলিল্লাহ। এবং আমি সুকান্ত মাইত্রীর কাছে একটা প্রশ্ন আছে, তার ঘটনা যেটা শুনেছিলাম, যখন সিনজিয়ালা চলে গেল বাসা থেকে এবং যখন সে ভয় পেয়ে চলে যাচ্ছিল, তখন তো তাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল, পিকনিকও শেষ পর্যায়ে, তারপরেও তারা কেন সেই বাসাটায় আরো কিছুক্ষণের জন্য থাকলো, এই ব্যাপারটা যদি একটু লিসনারদের পরিষ্কার করতেন তাহলে হয়তো অনেক সুবিধা হতো। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ সবসময় শুনি আপনি ভালোর দলেই থাকেন। আমি সজীব আহমেদ, বাসা নেত্রকোনা জেলার লক্ষ্মীপুর গ্রামে। আমি বর্তমানে নেত্রকোনা সরকারি কলেজে গণিত বিভাগের একজন ছাত্র। আমি বরাবরই আপনার ভূত এফএমের জন্য অপেক্ষা করে থাকি, তবে বেশিরভাগ সময় মিস হয়ে যায় এবং ডাউনলোড করে ভূত এফএম এখনও শুনি, কারণ ভূত এফএম নিয়মিত না শুনলে ঘুম আসতে চায় না। বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। কিভাবে শুরু করব বুঝতে পারছি না, তারপরেও যেভাবে ফিল হচ্ছে সেভাবেই বলছি ঘটনাটা। আমার ফ্যামিলির সাথেই ঘটা এই ঘটনা। সময়টি ছিল 2011 সাল। আমার ভাই মোহাম্মদ রাজীব আহমেদ, তার কয়েকদিন পরপর প্রচুর ব্যথা হতো পেটে। এমন ব্যথা উঠত যে আমার ভাইয়ের চোখ উল্টে দম চলে যাওয়ার মতো অবস্থা হতো। অনেক ডাক্তার দেখানো হয়, কেউ রোগ ধরতে পারেনি। অনেক কবিরাজও দেখানো হয়েছে, কেউই কোনো সমাধান দিতে পারেনি। আমরা খুব কষ্টে ছিলাম ভাইকে নিয়ে। তারপর একদিন একজন পরামর্শ দেয় যে ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ নামক একটা স্থানে একজন বড় কবিরাজ বসে, লালকোটির মাজার নামে পরিচিত সেই জায়গাটি, সেখানে আমার বাবা আমার ভাইকে নিয়ে উপস্থিত হন। সেই কবিরাজ ভাইয়াকে দেখে একটু তেল পড়ার একটা কাগজে আরবি অক্ষরে কিছু লিখে দেন। তারপর বলে দেন যে আরবি পড়তে পারে সে যেন এই অক্ষরগুলো পড়ে ভাইয়ার পেটে ফু দেয় দিনে 3 বার, এবং তেল পড়াটা যেন 3 বার পেটে মালিশ করা হয়। কবিরাজের কথা মতো আমরা কাজগুলো করতে থাকি এবং একটানা 15 দিন কোনো ব্যথা ওঠেনি আমার ভাইয়ের। তারপর ঠিক মতো তেল মালিশ না করায় এবং কাগজের অক্ষরগুলো পেটে পড়ে ফু না দেওয়ার কারণে আম্মা ভাইয়াকে খুব তাগিদ দিতে থাকেন যেন 1 মাস নিয়মিত কাজটা করা হয়, কিন্তু ভাইয়া খুব অবহেলা করছিল। তখন 20তম দিনে আমার মা রাগে ওই কবিরাজের দেয়া কাগজটা ছিঁড়ে ফেলেন। তারপর থেকে শুরু হয় ঘটনা। রাত 12টা, ঝিরঝির করে হালকা বৃষ্টি হচ্ছিল, অন্ধকার রাত। আমার মা ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিল মাটির চুলা ঢেকে আসার জন্য, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। আমাদের ঘরের সাইডেই ছিল বিশাল লম্বা এক নারকেল গাছ। তারপর ঘটনাটা আমার মায়ের মুখ থেকেই বলছি। আমি তখন ঘরে ঢুকবো ঠিক করেছি, তখনই আমার পা পিছলে যায়। ঠিক সেই মুহূর্তে একজন সাদা পাঞ্জাবি পরা এবং মাথায় পাগড়ি দেওয়া কেউ একজন আমাকে নারকেল গাছের আগায় তুলে আবার নিচে ছেড়ে দেয়। তার কিছুক্ষণ পর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান আসে তখন দেখি আমি নারকেল গাছের নিচে পড়ে আছি এবং আমি কোনোভাবেই কোমর নাড়াতে পারছি না। গলায় যত জোর ছিল সবটা দিয়ে আমি তোর আব্বাকে ডাকতে থাকি, কিন্তু বৃষ্টি হওয়াতে কেউ কিছুই শুনতে পাচ্ছিল না। আমি কষ্ট করে হাঁটু গেড়ে দরজার সামনে এসে টোকা দেই। তার কিছুক্ষণ পর তোর আব্বা আওয়াজ শুনে দরজা খুলে দেয়। সেই মুহূর্তে আমারও ঘুম ভেঙে যায়, আমি উঠে পড়ি। এর কিছুক্ষণ পরেই আমার ভাইয়ের সেই পেট ব্যথা শুরু হয়। এমন ব্যথা শুরু হয় যে ভাইয়া যেন এই মুহূর্তে মারা যাবে। আমার আম্মাকে আমার আব্বা এইভাবে বিছানায় শুয়ে রাখে। 3টার দিকে ভাইয়াকে নিয়ে রওনা হয় কবিরাজের কাছে। কবিরাজের কাছে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যায়। তখন কবিরাজ ভাইয়া আর আব্বাকে দেখেই বলে, কি এক রোগী বাসায় রেখে আর এক রোগী নিয়ে আসলি? অনেক বড় ভুল করেছিস তোরা, এর জন্য একটু শাস্তি পেতেই হবে তোদের। তোদেরকে কে বলেছিল কাগজটা ছিঁড়তে? কাগজটা ছেঁড়ার জন্যই তোদের এই অবস্থা। আব্বা এই কথাগুলো শুনে তো পুরাই অবাক, কারণ আমরা কেউ ওনাকে বলি নাই যে বাড়িতে আম্মা অসুস্থ। তারপরেও কবিরাজ কিভাবে জানল? যাই হোক, তারপর কবিরাজ আবার কাগজে কিছু একটা আয়াত লিখে দিল এবং বলল, ঠিক আগের মতোই এই আয়াতগুলো পড়ে পেটে ফু দিতে হবে এবং তেল পড়াটা মালিশ করতে হবে পুরো 1 মাস। সাথে আমার আম্মাকেও একটু ওষুধ দেয়া হয়। ওই ওষুধটা বাড়িতে নিয়ে আম্মাকে খাওয়াতে বলেছে। খুব অবাক করার মতো ব্যাপার হলেও সত্যি, ঔষধটা খাওয়ার সাথে সাথেই আম্মার কোমর ব্যথা ভালো হয়ে যায় এবং তিনি নড়াচড়া করতেও শুরু করেন। এর সাথে আমার ভাইয়ের ব্যথাও কমে যায় এবং কবিরাজের কথা অনুযায়ী কাজগুলো গুরুত্ব সহকারে পুনরায় 1 মাস করা হয়। তারপর থেকে ভাইয়ার আর কখনো ব্যথা ওঠেনি, আল্লাহর রহমতে ভাইয়া ভালো আছে। 2022 সালের 29 সেপ্টেম্বর এখন আমার ভাই একটা এনজিও প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং আমাদের ফ্যামিলি খুব ভালোভাবে আছে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে, কারণ এখানে আমার সাথে যা ঘটেছে তাই বলা হয়েছে। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ঠিকানা নেত্রকোনা, নেত্রকোনা সদর, মদনপুর, দপলা, রামপুর, লক্ষ্মীপুর। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাহলে আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
With Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা মাঝে মাঝে চমৎকার কিছু অডিও ক্লিপ পাই এবং আমরা চাই যে আপনারা প্লিজ আমাদেরকে অডিও ক্লিপ পাঠান। যারা দেশের বাইরে রয়েছেন তারা তো পাঠাবেনই, যারা আমরা ইন্ডিয়া থেকে প্রচুর অডিও ক্লিপ একসময় পেতাম, এখন কেন পাচ্ছেন আমি জানি না। আমাদের কলকাতার বন্ধু বান্ধব যারা আছেন তারা কি করছেন, তাদের মাধ্যমে আমি একটু জানতে চাই যে প্লিজ আপনারা অডিও ক্লিপ পাঠান। অডিও ক্লিপ পাঠানোটা খুব জরুরি আমাদের এই ভূত ডট কমকে সামনে এগিয়ে নেবার জন্য। যাই হোক, এই মুহূর্তে আমরা একটা অডিও ক্লিপ প্লে করব। আশা করছি এই অডিও ক্লিপটা আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়, সাথে থাকুন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম ফারদিন পারভেজ ঐতিহ্য, আমার বাসা খুলনাতে হয়। আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে পারছি না, তাই ঘটনাটি অডিও ক্লিপ পাঠিয়ে দিলাম। তো সরাসরি আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার এক চাচার কাছ থেকে শুনি, আমি তার ভাষায় ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। সমীর আর অভিজিৎ দুজন একসাথে এই বছর মেডিকেল থেকে পাশ করেছে। ওদের দুজনেরই ইচ্ছে প্রত্যন্ত কোনো গ্রামের হাসপাতালে গিয়ে মানুষের সেবা করা। একদিন ওরা বেরিয়ে পড়ল, শহর থেকে অনেক দূরে এক গ্রামে এসে হাজির হলো। খুবই নির্জন গ্রামটি, মানুষজনও খুবই কম। গ্রামের একটু দূরেই একটা পরিত্যক্ত হাসপাতাল আছে। হাসপাতালটি দুই তলা বিশিষ্ট। বহু বছর আগে এই হাসপাতালে রোগীদের সেবা হতো, গ্রামের মানুষদেরও চিকিৎসা হতো। কোন এক অজানা কারণে হাসপাতালটি বন্ধ হয়ে যায়, সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই হাসপাতালটি। সমীর আর অভিজিৎ এই হাসপাতালটাকে নতুন করে চালু করার চিন্তা করল। বিকাল তখন ঘনিয়ে আসছে, হাসপাতালের নিচের তলায় একটা রুম পরিষ্কার করলো ওরা আজকের রাতটা কাটানোর জন্য। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গ্রাম থেকে আনিয়ে নিল ওরা, বলা তো যায় না রাতে কখন কি লাগে। আর হাসপাতাল থেকে গ্রামের সবচেয়ে কাছের বাড়িটাতেও যেতে সময় লাগে 10 কি 15 মিনিট। তাই আলো থাকতে থাকতেই গ্রাম থেকে জিনিসপাতি নিয়ে এলো ওরা। সন্ধ্যা হলো, অন্ধকারও নেমে আসলো চারদিকে। হাসপাতালের আঙিনায় বসে কথা বলছে সমীর আর অভিজিৎ। তখনই যাদের চাদর গায়ে দিয়ে একটা লোক আসলো, ওদেরকে বলল এখনো সময় আছে, চলে যাও এখান থেকে, জায়গাটা ভালো না। শিশির বলল, কাকু আমরা ভয় পাই না, কোনো সমস্যা নেই, আপনিও চাইলে আমাদের সাথে থাকতে পারেন। কথা শুনে লোকটা চলে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলে গেল, কপালে দুঃখ আছে তোমাদের। আবারও আড্ডা দেওয়া শুরু করলো ওরা। হাসপাতালের দুই তলার সবগুলো রুম তালাবদ্ধ, অনেক পুরানো, তালা জং ধরে গেছে। বিল্ডিংটাও পুরানো চুন, সুরকি খসে পড়ছে। চাঁদের আলোয় আবছা আলো বিরাজ করছে চারদিকে। চাঁদের আলোয় হাসপাতালটার অবয়বটা মনে হচ্ছে যেন তন্দ্রাচ্ছন্ন কোনো দৈত্য যে কোনো সময় জেগে উঠবে। হাসপাতালের পেছনের গাছগুলো হালকা বাতাসে নড়ছে, পাতাগুলো যেন ফিস ফিস করে বলতে চাইছে তোমরা চলে যাও এখান থেকে। আড্ডা মারতে মারতে কখন যে 11টা বেজে গেছে, টেরি পেল না ওরা। খাবার খেয়ে শুয়ে পড়ল, সবে মাত্র ঘুম ধরেছে ওদের চোখে। এমন সময় উপরতলা থেকে চিৎকার চেঁচামেচি আর মানুষের পাওয়ার আজ ভেসে আসতে লাগলো। অবাক হলো ওরা, উপরের তলার সবগুলো রুমই তো তালা মারা, তাহলে আওয়াজ আসছে কি করে। হাতে লাইট নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলো ওরা, গিয়ে দেখলো সবগুলো রুমই খোলা। ভিতরে মোমবাতি আর হ্যারিকেন দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে। দুইজন নার্স একজন রোগীকে ধরে রেখেছে, কিন্তু ওদের দিকে তাকাচ্ছে না কেউ। রোগীটা চেঁচাচ্ছে আর বলছে আমাকে বাঁচাও। ভয়ে হাত পা কাঁপতে লাগছে সমীর আর অভিজিতের। অভিজিৎ একটু এগিয়ে গিয়ে কাঁপা কণ্ঠে বলল, ওকে ধরে রেখেছেন কেন আপনারা? ঘাড় ঘুরিয়ে অভিজিতের দিকে তাকালো নার্স আর রোগীটা, ওদের চেহারা দেখে মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে গেল অভিজিৎ। সমীর কোন রকমে টেনে অভিজিৎকে রুম থেকে বের করল। রুম থেকে বের হতেই সবকিছু আগের মতো হয়ে গেল, এখন আর কেউ নেই ওখানে, রুমগুলো তালাবদ্ধ। পানির ছেটা দিতেই জ্ঞান ফিরল অভিজিতের, কিন্তু ভয়ে হাত পা কাঁপছে দুজনেরই। হঠাৎ নিচ থেকে বিকট এক চিৎকার শোনা গেল। ওরা দৌড়ে নিচে গেল। নিচে গিয়ে দেখলো মাটিতে উপর হয়ে পড়ে আছে সন্ধ্যাবেলার চাদর গায়ে দেয়া আসা সেই লোকটা। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে তার। সমীর অভিজিৎকে বলল, তাড়াতাড়ি যে ব্যাগ থেকে ব্যান্ডেজ নিয়ে আয়, অনেক রক্ত বের হচ্ছে। অভিজিৎ গিয়ে ব্যান্ডেজ খুঁজে পেল না। সমীরকে ডেকে বলল, একটু এদিকে আয় তো, ব্যান্ডেজ খুঁজে পাচ্ছি না। সমীর লোকটাকে ওখানে রেখে অভিজিতের কাছে গেল। ব্যান্ডেজ নিয়ে ফিরে এসে দেখলো লোকটা ওখানে আর নেই। তার চেয়ে অবাক করা বিষয় হলো সেখানে কোনো রক্ত বা রক্তের ছিটে ফোটা দাগও নেই। ভয়ে হাত পা যেন অবশ হয়ে গেল ওদের। তখনই আবার চিৎকার চেঁচামেচি ভেসে আসতে লাগলো দোতলা থেকে। ওরা উপরের দিকে তাকিয়ে দেখলো আবারও আলো জ্বলছে দোতলার রুমগুলোতে, আর ভেসে আসছে সেই রোগীর আর্তনাদ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর সহ্য করতে পারলো না ওরা, এক দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। রাস্তার উপর দাঁড়িয়ে হাঁফাতে লাগলো দুজনেই। হঠাৎ দেখলো একটা লোক ওদের দিকেই হেঁটে আসছে। রাত তখন প্রায় তিনটা। ওরা ভাবতে লাগলো, এত রাতে এই লোকটা এখানে কি করে? লোকটা ওদের কাছে আসতেই রক্ত হিম হয়ে গেল দুজনেরই। এ যে সেই চাদর গায়ে দেওয়া লোকটা! আবারও দৌড় দিল ওরা, এবার সোজা ওদের রুমে। দরজা জানালা লাগিয়ে চুপচাপ বিছানার উপর শুয়ে রইল ওরা। উপর থেকে চিৎকার চেঁচামেচি আর পায়ের আওয়াজ ক্রমাগত ভেসে আসতে লাগলো। সময় যেন কাটছে না। ওরা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, কখন ভোর হবে। হঠাৎ কে যেন ওদের দরজা নক করলো, কিন্তু ওরা ওদের জায়গা থেকে নড়ল না। বেশ কিছুক্ষণ পর দরজায় নক করা বন্ধ হয়ে গেল। চারদিক নীরব, উপর থেকেও কোনো আওয়াজ আর আসছে না। তখনই ঘটলো অঘটনটা। আগে সমীরই দেখলো দরজার নিচ দিয়ে রক্ত ওদের রুমে ঢুকছে। আস্তে আস্তে বাড়তে লাগলো রক্তের প্রবেশ গতি। কিছুক্ষণ বাদে রুমে পুরো মেঝে রক্তে ভরে গেল। চোখ বন্ধ করে ভগবানকে ডাকতে লাগলো দুজনে। ভোর হয়ে এলো প্রায়। কিছুক্ষণ বাদে দরজা খুলে বাহির হয়ে আসলো ওরা। ওর আলো ফুটতেই শুরু করেছে চারদিকে। ভোরের পাখিরা কিচির মিচির করছে। আকাশের পূর্ব কোণে সূর্যটা উঁকি মারল। হাসপাতালে উঠানে এসে দাঁড়ালো ওরা। পুরাতন এই দোতলা বিল্ডিংটাকে এখন খুবই অসহায় মনে হচ্ছে। এখন দেখে কে বলবে এই অসহায় বিল্ডিংটাই রাতে মৃত্যুপুরীতে পরিণত হয়। রাতের ঘটনাগুলো শুধুমাত্র দুঃস্বপ্ন মনে হয়েছে ওদের কাছে। ফ্রেশ হয়ে নাস্তা করে নিল ওরা। নাস্তা করতে করতে সমীর বলল, বুঝলি, আমার কাছে মনে হয় দোতলায় কোনো রহস্য লুকিয়ে আছে। চল দোতলায় গিয়ে একটু ঘুরে আসি। অভিজিৎ হ্যাঁ সম্মতি দিল। নাস্তা শেষ করে ওরা উপরে গেল। জম পড়ার তালাটা ভেঙে ভিতরে ঢুকলো ওরা। ভেতরটা অন্ধকার। টর্চের আলোতে পুরো রুমটা চোখ বুলালো ওরা। মাকড়সার জালে পরিপূর্ণ রুমটা। পুরনো সিট, বোতল আর কিছু প্যাকেট পড়ে আছে। একটু সামনে এগোলো ওরা। একটা ডেস্ক আর চেয়ার পড়ে আছে। ডেস্কের উপর ছোট একটা কার্ড, ময়লার আস্তর জমে আছে ওটার উপর। অভিজিৎ সেটা পরিষ্কার করলো। তাতে লেখা ডাক্তার বাহাদুর শেখ। নিচে সাক্ষাতের সময় উল্লেখ করা আছে। কার্ডটা পকেটে ঢুকালো অভিজিৎ। ডেস্কের ড্রয়ার খুলে সমীর একটা চিরকুট পেল, অনেকদিন আগের লেখা। অস্পষ্ট হয়ে গেছে লেখাগুলো। সমীর পড়তে লাগলো চিরকুটটা। জোরে জোরে চিরকুটটা পড়তে লাগলো সমীর। তাতে লেখা, আমি ডাক্তার বাহাদুর শেখ। এই রোগীটার মৃত্যুর জন্য আমি দায়ী। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অভিজিৎ বলল, সুসাইড নোট নাকি? সমীর বলল, হতে পারে। হঠাৎ বাহির থেকে খুট খুট একটা আওয়াজ আসলো। দৌড়ে ওরা বাইরে আসলো। একটা বুড়ো লোক ওদেরকে দেখে দৌড়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। ধরে ফেললো অভিজিৎ। জিজ্ঞেস করল, আপনি কে, এখানে কি করেন? লোকটা কাচুমাচু হয়ে বলল, আমি এই গ্রামেই থাকি, এই হাসপাতালের কেয়ারটেকার ছিলাম এক সময়। সমীর বলল, তাহলে তো এই হাসপাতালের সম্পর্কে অনেক কিছুই জানেন। লোকটা মাথা দলিয়ে হ্যাঁ সম্মতি দিল। উঠোনের এক কোণে গিয়ে বসল ওরা। লোকটা বলল, 10 কি 12 বছর আগে এই হাসপাতালটা বন্ধ হয়ে গিয়েছিল। তার আগে হাসপাতালটা ভালোই চলত। একদিন বাহাদুর স্যারের ভুল চিকিৎসায় একজন রোগী মারা যায়। তখন গ্রামবাসীরা ডাক্তারকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার আগেই বাহাদুর ডাক্তার আত্মহত্যা করেন। গ্রামবাসীরা ডাক্তার সাহেবের লাশটাকে কবর দিতে দিল না, হাসপাতালেই রেখে দিল। তারপর থেকে হাসপাতালটা বন্ধ হয়ে গেল, আর কেউ আসে না এই হাসপাতালে। শুরু হলো ভূতের উপদ্রব। সব শুনে সমীর বলল, মনে হয় ডাক্তার বাহাদুর শেখের লাশটা কবর দিয়ে দিলেই ভূতের উপদ্রবটা আশা করে বন্ধ হয়ে যাবে। লোকটা জিজ্ঞেস করল, আপনি কি জানেন লাশটা কোথায়? লোকটা বলল, আসেন আমার সাথে। দোতলার একটা রুম থেকে পাওয়া গেল ডাক্তার বাহাদুর শেখের কঙ্কাল। একজন হুজুর ডেকে কঙ্কালটাকে কবর দেওয়া হলো। তারপর সমীর লোকটাকে বলল, আপনার কাছে কি ডাক্তারের কোনো ছবি আছে? লোকটা বলল, আমার কাছে নাই, তবে স্যারের চেম্বারে ওনার একটা ছবি আছে। লোকটা গিয়ে ছবিটা নিয়ে আসলো। ছবিটা দেখে ওদের চোখ তো কপালে। এই যে সেই লোকটা যে কালকে চাদর গায়েতে এসেছিল ওদেরকে সাবধান করতে। এইভাবে কেটে গেল বেশ কয়েকদিন। মাস কয়েক পরের কথা, হাসপাতালটাকে মেরামত করে নতুনভাবে সাজিয়ে সমীর আর অভিজিৎ রোগীদের চিকিৎসা করা শুরু করল। এখন আর কোনো ভূতের উপদ্রব নেই, হাসপাতাল ভালোই চলছিল। একদিন বিকেলে একজন মুমূর্ষ রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসলো। লোকটাকে জরুরি ভিত্তিতে একটা ইঞ্জেকশন দেওয়া দরকার, কিন্তু হাসপাতালে ইঞ্জেকশনটা নাই, আর ইঞ্জেকশনটা খুব দ্রুত দিতে না পারলে লোকটাকে আর বাঁচানো যাবে না। দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল সমীরের। হঠাৎ দেখলো ওর সামনেই পড়ে আছে ইঞ্জেকশনটা। সমীর তো অবাক, কোথা থেকে এলো এই ইঞ্জেকশনটা? অভিজিৎকে ডাক দিল সমীর। অভিজিৎ তো অবাক হলো ইঞ্জেকশনটা দেখে, চারদিকে তাকাতে লাগলো। ওরা হঠাৎ দেখলো হাসপাতালের উঠোনের এক কোণে প্রস্থান করছে চাদর গায়ে দেওয়া সেই ডাক্তার বাহাদুর শেখ। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ঘটনার মাঝখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটি আমার পাঠানো ফার্স্ট ইমেল। আর ঘটনাটা সিলেক্ট হলে অবশ্যই লিসেনারদের শোনানোর অনুরোধ রইল। আর ঘটনাটা যদি সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমাকে আমাকে একটু জানাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই আমার অডিও ক্লিপের ইতি টানছি। আসসালামু আলাইকুম।
Spirit, be here with me.
Boot.com. The fear returns with Russell.
আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। বছরের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা, আর একটি সপ্তাহের কিছু বেশি সময় পরে নতুন একটা বছর শুরু হবে এবং আমরা বছরের শেষ এপিসোডটিও চমৎকারভাবে করতে চাই এবং প্রথম এপিসোডটিও আপনাদের ঘটনা চাই, ঘটনা পাঠান আপনারা, সাথে থাকুন আমাদের, আরও অনেকটা পথ হাঁটতে চাই একসাথে। চলে যাব পরবর্তী ঘটনায়।
হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই থাকেন। তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আর আমার নাম জীবন, আমি দুবাই থাকি। তো আমি ভূত এফএমের আসলে অনেক বড় একজন ভক্ত বলতে পারেন। আমি সেই 2010 থেকে ভূত এফএম শুনে আসছি। তারপর 2012 যখন আমি দুবাই চলে আসি, এরপর থেকে আমরা রেকর্ডেড এপিসোড গুলো যেগুলো বা ডাউনলোড করে আমরা শুনি আর কি। আমরা বললাম কেন, আমার সাথে এখানে আরো দুই তিনজন আমরা শুনি, আর আমরা যখনই শুনি তখনই হয়তো পাশে অন্য কোনো দেশে যদি কেউ থাকে তো সে তো বুঝে না, বাট যা মাসুম ভাইয়ের মিউজিক, যেটা আমি অবশ্যই বলবো যে মাসুম ভাইয়ের যে সাউন্ড সিস্টেমটা যেটা মাসুম ভাই প্লে করে সেটা আসলে অসাধারণ, এবং এটার মাধ্যমে আসলে আমি অনেকগুলো ঘটনাও পেয়েছি যেগুলো আমি হয়তো পরে শেয়ার করবো। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি, যেটাই হয়তো একটু স্বপ্ন নিয়ে। তো রাসেল ভাই, তার আগে আমি অবশ্যই একটা কথা বলতে চাই, আপনি যে ইমেলগুলো পড়েন পরে আমাদেরকে শোনান, সেই ইমেলগুলো অসাধারণ এক কথায় রাসেল ভাই অসাধারণ হয়, এবং মনে হয় প্রতিটি কথা যখন আপনি বলছেন ইমেলে তখন মনে হয় এগুলো আমাদের সামনেই হচ্ছে, যেমন আমরা বসে হয়তো সামনে আপনি যেগুলো বলছেন এগুলো আমাদের সামনেই হচ্ছে এবং আমরা এগুলো পর্যবেক্ষণ করতে পারছি বা দেখছি, এরকম একটা ফিল হয় আমাদের মাঝে। রাসেল ভাই বেশি কথা বাড়াবো না, আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা আমার সহ আমার সাথে আরো তিনজন ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের নাম গুলো হলো স্বপন, সুজন এবং কামরুল। স্বপন এখন আর এই দুনিয়াতে নেই, আমরা আপনারা সবাই আমার এই স্বপন ফ্রেন্ডে তার জন্য দোয়া করবেন। আর ঘটনায় আমি চলে যাই, ঘটনাটা একটু স্বপ্ন নিয়ে প্রথমে বলেছিলাম। তো যেহেতু আমি সিলেটে থাকি, তো আমি সিলেটে 2002-2003 এরকম 2002 এর লাস্টের দিকের ঘটনা, তো আমরা সবাই চিন্তা করলাম যে কোথাও একজন ঘুরতে যাব। তো তখন হয় কি, একসাথে বন্ধু বান্ধব ঘুরতে গেলে সব একই রকম কাপড় একই রকম পোশাক পরে, যেমন হয়তো টি শার্ট একরকমই বা একরকম গেঞ্জি পরে শার্ট পরে আমরা কোনো জায়গায় ঘুরতে যেতাম। আমরা যারা 90-এর কিড, আসলে আমরা এরকমই বন্ধু বান্ধব বেস্ট ফ্রেন্ড এরকমই হয়তো ছিলাম বা এরকমই থাকে। তো আমি আমার সেই তিন বন্ধুর সাথে আমরা চারজন মিলে চিন্তা করলাম সাতক ঘুরতে যাব। তো সাতক যেহেতু সিলেট থেকে একটু দূরে, ট্রেনে যদি যাওয়া হয় ট্রেনটা আসলে অনেক স্লো যায়, সে তো ট্রেনে এক ঘন্টার মতো লাগে। আর নর্মালি যদি কেউ বাসে বা অন্য কোনো যানবাহনে যায় সেখানে আধা ঘন্টা বা 45 মিনিট সময় যায়। তো আমরা চিন্তা করলাম আমরা ট্রেনেই যাবো, গিয়ে সাতক একদিন ঘুরবো, ঘুরে তারপরে বিকেলের দিকে বা সন্ধ্যার ট্রেনে চলে আসবো। তো যেই কথা সেই আমরা প্ল্যান করে তারপরে একদিন গেলাম সাতকের উদ্দেশ্যে, রওনা দিলাম আমরা চারজনই, আমি, স্বপন, কামরুল এবং সুজন। তো চারজন আমরা গিয়ে সাতক ঘুরলাম, সিমেন্ট ফ্যাক্টরিতে ঘুরলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম, বড় বড় পাহাড়গুলো, ছোট বড় কিছু পাহাড় আছে ওগুলো তো গেলাম ঘুরলাম, তারপরে বাজারে এসে খাওয়া দাওয়া করলাম। বিকেলে সন্ধ্যার দিকে আমরা যখন আমরা যখন স্টেশনে পৌঁছলাম যে আমরা ফিরবো, তখন শুনলাম যে আজকে আর ট্রেন নেই, যাওয়ার যে ট্রেনটা এটা আজকে আর নেই, কালকে সকালে আসবে, কালকে সকালে এটা যাবে এখান থেকে, আজকে আর বিকালে এটা যাবে না। তারপর আমরা চিন্তা করলাম কি করব। তো ভাবলাম এখানে তো বেশি দূরের রাস্তা না, আমার ফ্রেন্ডরা বললো যে এক কাজ করি আমরা বাসে চলে যাই। তো আমি বললাম এক কাজ করি, আজকে আর যাবো না, যেহেতু আসছি আজকে থেকে যাই, ঠিক আছে আমরা আজকে থেকে যাই। তো চিন্তা করলাম থেকে কি করব, নর্মালি আড্ডাটা মারবো এরকম কোনো কিছু, সকালে চলে যাবো, আসছি যখন আর সন্ধ্যা হয়ে গেছে আজকে আর নাই যাই, একটা জায়গায় ঘুরতে আসছি থাকি এখানে। তো যে কথা সেই আমরা সাতক বাজারে গেলাম, গিয়ে আমি হোটেলটার নাম আসলে মনে নেই, আর যদি নাম মনেও থাকে হয়তো আমি বলতে চাচ্ছি না, কারণ এটা রেপুটেশনের হয়তো ব্যাপার থাকবে, বা যেহেতু যদিও স্বপ্ন নিয়ে তারপর হয়তো কেউ না কেউ ভয় পাবে, তো তাই আমি নামটার উল্লেখ করছি। তো আমরা একটা বাজারে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি, তারপর আমরা হোটেলে উঠে কিছুক্ষণ আড্ডা আড্ডা মারা, আমি বললাম যে আমি একটু টায়ার্ড, আমি একটু জাস্ট একটু শুবো। এই শুভটা বলে আমি একটু চোখটা বন্ধ করি, যেহেতু আমি প্রথমে রুমের বর্ণনাটা দিয়ে নি রাসেল ভাই। রুমের বর্ণনাটা হলো আমি রুমের ভিতরে ঢুকে, হোটেলের রুমের ভিতরে ঢুকে বাম সিটে হলো একটা সিঙ্গেল বেড, সুজা হলো একটা সিঙ্গেল বেড, এবং ডাইন দিকে হলো একটা ডাবল বেড। তো ডাবল বেডে আমি এবং কামরুল শুয়ে আছি, সিঙ্গেল বেডে এক পাশে সুজন, বাম দিকে সুজন, এবং সোজাসুজি যে সিঙ্গেল বেডটা ছিল ওটাতে ছিল স্বপন। তো আমি আর কামরুল ডাবল বেডে শুয়ে আছি। তো আর রুমের ভিতরে বাম দিকে যে সুজন শুয়ে আছে ওই বেডের উপরে একটা গ্রিলের জানালা, এবং স্বপন যে শুয়ে আছে ওইটার উপরে আরেকটা গ্রিলের জানালা। তো যেহেতু আমি শুয়ে আছি, আমি চিন্তা করলাম একটু চোখটা বন্ধ করি, আমার মনে হয় 1-1.5 মিনিটের মতো আমি চোখটা বন্ধ করলাম। তো আমার কাছে বন্ধ করার সাথে সাথে আমি দেখলাম কি রাসেল ভাই, যে স্বপন যেদিকে শুয়ে আছে ওর পাশে ওই সাইটের দিকে যে জানালাটা আছে ওই জানালা গ্রিল দিয়ে কোনো দুটো অবয়ব না মূর্তি বলবো না দুজন বৃদ্ধ মানুষ বলবো, দাঁড়িয়ে আমায় ডাকছে, দাঁড়িয়ে আমার হাত দিয়ে ইশারা করছে যে যাওয়ার জন্য। কি আমি আসলে ভাই কিভাবে আসলে এক্সপ্লেইন করবো জিনিসটা আমি বুঝতে পারছি না, কারণ আমি এখনই ভাবতেছি, এখনই আমার অনেক ভয় বা যেটা বলছিলেন ওইটা একটু কাজ করতেছে। আবার আমি যখন একটু বাম দিকে তাকালাম, দেখলাম যে বাম দিকে যে সুজন যে শুয়েছিল ওর বেডের উপরে সাইডে যে গ্রিলটা জানালাটা ছিল ওটা, ওখানে আরো দুজন বৃদ্ধ বয়স্ক এবং দুজনে সম্পূর্ণ সবকিছু সাদা, যেমন আমাদের বাংলাদেশে ইমাম যেরকম উপরে একটা উন্নার মতো পরে তারপর বড় একটা জুব্বা পরে ওইরকম টাইপের উনি দুজন পরে, এবং দুজন না করতেছে আমাকে যে না এসো না। আর স্বপনের যে আমি আবার এইদিকে স্বপনের যে গ্রিলটা ওইদিকে তাকালাম, দেখলাম সেমই বাট ওদের কালারটা হলো পুরোটাই কালো এবং ওরা আমাকে ডাকছে, হাতের ইশারাটা এমন একটা ভয়ানক ইশারা দিয়ে ডাকছে, হাতের ইশারা যেটা যদি বাস্তবে না দেয় মানে কেউ যদি আসলে দেখে তাহলে আমি তো জানি না কি হবে, আমি যদি দেখতাম তাহলে তো অবশ্যই আমি হয়তো সেন্সলেস হতাম। তো যেহেতু এটা স্বপ্নের মতো আমি থপ করে চিৎকার করে আমি উঠে গেলাম, উঠে যাওয়ার পরে ওরা আমাকে জিজ্ঞেস করতে যাই কি হয়েছে কি হয়েছে, আমি না নর্মালি একটু শুয়েছি তো একটু হয়তো দুঃস্বপ্ন দেখছি, তুই মাত্র শুলি মাত্র দুঃস্বপ্ন, আমি না আচ্ছা ঠিক আছে বুঝতেছি না, তোরা শো তোরা ঘুমা, লাইট টাইট বন্ধ করে দিস না, আমি লাইট জ্বালানো থাক আমি শুবো না আমি আসি বসে আসি। তারপর সত্যি কথা আমি আর শুই নাই, আর শুয়েও ছিলাম যখন আমি ঘুমাইনি পুরো রাতে, আমি না ঘুমিয়ে আমি তাকে, কারণ আমি এত ভয় পেয়েছিলাম ওখানে ভিতরে যে আমি হয়তো আবার চোখটা বন্ধ করলে আবার ওই দুইটা কালো মূর্তিকে দেখতে পারবো যেগুলো আমাকে হাতের ইশারায় অনেক স্লোলি ডাকছে। তো রাসেল ভাই যদি এটা একটা স্বপ্নের মতো বাট একটু চিন্তা করে আমি লিসেনারদেরকে বলবো বা যারা শুনছেন তাদেরকে বলবো, আপনি একটু চিন্তা করুন একটু ভাবুন, আপনি জাস্ট চোখটা বন্ধ করে একটু অনুভব করুন, আপনার সামনে আপনার রুমে যে জানালাটা আছে ওই রুমের জানালায় কোন দুইটা অবয়ব বা দুইটা কালো মূর্তি যেটাই আপনি বলেন না, বা দুইটা বৃদ্ধ বৃদ্ধ মানুষ যেগুলো জুব্বা টাইপের পরা আপনাকে ইশারা দিয়ে হাতের ইশারা দিয়ে অনেক স্লোলি ভাবে ডাকছে এবং আপনাকে লাইক হালকা সাউন্ড হয়তো শোনা যাচ্ছে যে আয় আয় তুই আয় এরকম। আবার অন্যদিকে হয়তো যদি দেখেন সাদা দুইটা অবয়ব আপনাকে বলছে না আসিস না না আইস না এরকম টাইপের, তো যখনই কালোগুলো দেখবেন আপনি আপনার আমি জানি না আপনার হৃৎপিণ্ডটা কেমন করবে, বাট আমি বলছি এখন আমার অনেক এখনই ভয় লাগছে, যদিও একটু চিন্তা করেন বা লিসেনারদের বলবো একটু হয়তো যদি আপনারা ফিল করেন যে এই মুহূর্তে আপনি যে বিছানায় শুয়ে আছেন আপনি যে জায়গায় বসে আছেন যদি ওই রুমটা কোনো জানালা থাকে এবং ওই জানালা দিয়ে যদি আপনি একটু ভাবেন যে কেউ আপনাকে এভাবে ডাকছে যে কালো মূর্তি দুটি তাহলে কেমন ফিল হবে। আর রাসেল ভাই আমার গল্পটা এখানে শেষ, অ্যাকচুয়ালি গল্প বলবো না, নিজের সাথে অভিজ্ঞতা ওই স্বপ্নে নিয়ে যেটা বলেছিল এটা বললাম, আর আমার আরো কিছু ঘটনা আছে কারণ আমি প্রথমে বলেছিলাম আপনাকে যে আমরা বলতে দুই তিনজন মিলে বসে শুনি, তখন অন্য ভাষাভাষী যারা থাকে তারা মাসুম ভাইয়ের মিউজিক শুনে আমাদেরকে জিজ্ঞেস করে বলে কি শুনছো, আমরা তখন বলি যে একটা ভৌতিক একটা FM এ আমাদের ভৌতিক স্টোরি গুলো অনেকে পাঠায় সেগুলো প্রচার করা হয় সেগুলি আমরা শুনি, তো ওরা বলে এটা তো অনেক স্কেয়ার মিউজিক কি হয় ঘটনাটা ট্রান্সলেট করা, এবং আমাদেরও কিছু ঘটনা আছে তোমাদেরকে বলবো। তো আমার কাছে এরকম অনেক ধরনের ঘটনা আছে সরি, তো ওই ঘটনাগুলো আমি কালেক্ট করে অবশ্যই পরের বার পাঠাবো, যদি সিলেক্ট হয় এটা তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর সত্যি কথা অনেকদিন আগে থেকেই চিন্তা করতেছিলাম পাঠাবো বা ভয়েস পাঠাবো ইমেল পাঠাবো, সত্যি কথা হয়ে ওঠেনি সময়ের কারণে বা হয়তো সুন্দর করে লিখতে পারবো কিনা বা সুন্দর করে বলতে পারবো কিনা ওই চিন্তা করে কখনো লিখা বা ভয়েস পাঠানো হয়নি, কিন্তু আপনার পড়ার ইমেলগুলো শুনে শুনে এবং লিসেনারদের ভয়েস গুলো শুনে শুনে যারা অ্যাকচুয়ালি স্টুডিওতে আসেন তাদের কথা শুনে শুনে লেখার যেটা বলি লিখতে সাহস বা বলার সাহস হয়েছে, এটা আসলে আমি আমার ব্যক্তিগত ভাবে বলছি আমার হয়েছে, অন্যদের হয়েছে কিনা হবে কিনা জানি না, বাট আমি অনেক সাহস পেয়েছি ঘটনা পাঠানোর ক্ষেত্রে যে যতটুকু পারি একটু সুন্দর করে বা গুছিয়ে কতটুকু গুছাতে পেরেছি কতটুকু সুন্দর করে বলতে পেরেছি জানি না। তো অবশ্যই আবার ধন্যবাদ জানাই ভূত টিমকে এবং ভূত.com এর সব টিম সবাইকে এবং অবভিয়াসলি মাসুম ভাই এবং রাসেল ভাই সরি আপনাদেরকেও এবং লিসেনারদেরকে, কারণ লিসেনাররা না শুনলে বা আমরা যারা লিসেনার ঘটনা পাঠান তারা হয়তো না পাঠালে ভূত FM এত বছর 13 বছর ধরে হয়তো চলতো না। তো ধন্যবাদ আবার আপনাকে রাসেল ভাই মাসুম ভাই এবং ভূত.com এর সব লিসেনারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আবারও বলছি আমার বন্ধু স্বপনের জন্য সবাই দোয়া করবেন। আর এখন আমার বাংলাদেশে আমার ফ্রেন্ড সুজয় এবং কামরুল আছে, ইনশাআল্লাহ তারাও হয়তো শুনবে, আর ঘটনাটা যদি সিলেক্ট করে আসবে আমাকে জানাবেন, আরো কিছু ঘটনা আছে ইনশাআল্লাহ আমি ওগুলো পাঠানোর চেষ্টা করব। আর ইনশাআল্লাহ আমার যেগুলো পাশের ভিন দেশের যারা পাকিস্তান ইন্ডিয়া কিছু নেপাল ওদের ঘটনা আছে ওদের ঘটনাগুলো আমি কালেক্ট করে আপনাকে পাঠাবো, কিছু ঘটনা আছে এবং আমাদের আমার সত্যি কথা আমার নিজের খালা এবং মামার সাথে দুটা ঘটনা ঘটে গেছে, যেগুলো আমি ওই তো বললাম লিখবো লিখবো করেও লিখা হয় না, ওগুলো ইনশাল্লাহ পাঠানোর চেষ্টা করবো। দোয়া করবেন রাসেল ভাই আমাদের জন্য এবং প্রবাসী সবার পক্ষ থেকে আপনাকে এবং সকল বুট ডট কম কে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘজীবী হোক বুট ডট কম এবং রাসেল ভাই। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকে 22 তারিখ, মানে হচ্ছে একদম বছরের শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে। একটু আগে বলছিলাম যে কথাটি, আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলো কতটা পূরণ হয়েছে এই পুরোনো বছরে আমি জানি না, তবে পুরোনো বছরে প্রত্যেকটা বছরে কিছু কিছু মাইল ফলক আমরা অতিক্রম করি। হয়তো এই বছরেও সেই মাইল ফলকগুলো আমরা অতিক্রম করেছি এবং আগামী বছরে আমরা কি কি মাইল ফলক অতিক্রম করব তা কিন্তু মনে মনে সাজিয়ে রাখা দরকার। আপনি 10টা আপনার হচ্ছে উইশ করবেন, তার মধ্যে দেখবেন যে অ্যাটলিস্ট 3-4টা তো পূরণ হবেই। সুতরাং আপনি যেটা চান আপনার জীবনে সেটা মন থেকে চাইতে হবে এবং সেটার জন্য প্রাণপণে কাজ করে যেতে হবে, তাহলেই দেখবেন যে আপনি যা চাইছেন তা সত্যি হবে অবশ্যই ইনশাআল্লাহ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
হ্যালো ডিয়ার লিসেনার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, কারণ আপনারা সবসময় বুট ডট কম এর সাথে থাকেন, রাসেল ভাইয়ের সাথে থাকেন। আমি সুহাগ চক্রবর্তী অনেকদিন পর আপনাদের জন্য ভয়ানক একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে হাজির হয়েছি। আসলে আপনারা বিভিন্ন সময়ে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা অনেক বেশি পছন্দ করেন, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তেমন একটি পাচ্ছিলাম না অনেকদিন ধরেই, কিংবা যে ঘটনাগুলো পাচ্ছিলাম সেগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল না। সো এই ঘটনাটি পাওয়ার পরে আমি সময় সুযোগ করে রেকর্ডিং করে রাসেল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি। রাসেল ভাইয়ের ভালো লাগলে ঘটনাটি রাসেল ভাই প্রচার করবে। সো বেশি কথা না বলে আমি মূল ঘটনাতে চলে যাই। কিছুদিন আগে আমি বাড়িতে কিছু কনস্ট্রাকশনে কাজ করাচ্ছিলাম। ওখানে কনস্ট্রাকশনে যিনি কাজ করছিলেন, প্রধান মিস্ত্রি ছিলেন, উনি সম্পর্কে আমার এক কাকা হন, পাড়া প্রতিবেশী কাকা, ওনার নাম গোপাল। গোপাল কাকার কাছ থেকে আমি ঘটনাটি শুনেছিলাম। উনি যখন আমার বাড়িতে কাজ করছিলেন তখন ওনার কাছ থেকে আমি ঘটনাটি শুনেছিলাম। তো ওনাকে আমি বলেছিলাম যে আমি ভূত ডট কম এ বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা পাঠাই। তো ওনাকে ভূত ডট কম সম্পর্কে বিস্তারিত বলেছিলাম। বলার পরে উনি আরো বিস্তারিত ভাবে ঘটনাটি আমাকে বলেছিলেন। উনি যেভাবে ঘটনাটি আমাকে বলেছেন আমিও ঠিক সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। গোপাল কাকা এবং তার সাথে আর একজন সহকারী নিয়ে উনি সাতক্ষীরাতে এক জায়গায় কাজ করতে গেছেন। কাজ করতে যাওয়া বলতে উনি রাজমিস্ত্রির কাজ করতেন, যেহেতু ওনার সাথে রাজমিস্ত্রির কাজের যে জিনিসপত্রগুলো এই জিনিসগুলো থাকে, এবং ওনারা দুইজন দুটো সাইকেলে করে কাজ করতে গেছেন। যেহেতু ওনারা রাজমিস্ত্রির কাজ করেন, ওনারা খুব ভোর ভোর থেকে কাজ শুরু করেন এবং কাজ করেন প্রায় 4:30-4:30 এমন সময় পর্যন্ত। সো ওনারা যখন কাজ ছেড়ে দেন তখন কিন্তু অলরেডি বাইরে সন্ধ্যা হবে হবে এমন একটা অবস্থা হয়ে যায়। ওনারা সাইকেলে চেপেই কাজের প্লেস থেকে বাড়িতে ফিরে আসেন। আর সাতক্ষীরা থেকে ওনার বাড়ির দূরত্ব কিন্তু অনেক বেশি, প্রায় 50-60 কিলোমিটার। সো ওনারা ভিতর দিয়ে সাতক্ষীরার অনেক জায়গায় অনেক বড় বড় মাছের ঘের আছে, চরঞ্চল আছে, এরকম একটি শর্টকাট জায়গা দিয়ে এসে ওনাদের বাড়িতে উপস্থিত হন। ওনারা শর্টকাট নিয়েই তারপরে আসেন। তো ওনারা যেভাবে শর্টকাট নেন সাতক্ষীরা থেকে একটা চরাঞ্চল এলাকা, সেটি দিয়ে ওনারা অনেকটা কষ্ট করে বালি চর এমন টাইপের জায়গা উনি যেভাবে আমাকে বলেছেন সেটা দিয়ে তালা নামে একটি জায়গা আছে সাতক্ষীরার মধ্যে, সেখানে ওঠেন এবং সেখান থেকে ওনার বাড়িতে আসেন। ওনার বাড়ি হচ্ছে কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামে। সো এখানে উনি আসেন ওখান থেকে। তো যেহেতু ওনারা এত রাস্তা সাইকেলে করে আসেন, ওনারা এমনি ক্লান্ত হয়ে থাকেন, আবার চর এলাকায় উনি যেভাবে বলেছেন যে চরে যে এলাকা থাকে যেখানে বালির রাস্তা থাকে, ওখান থেকে সাইকেল চালিয়ে আসতে অনেক বেশি কষ্ট হয়, কারণ বালির উপর দিয়ে সাইকেল আসলে চালানো যায় না। তো অ্যাজ ইউজুয়াল ওনারা একদিন কাজ ছেড়ে যখন আসছেন দুইজনে, চর এলাকায় এসে ওনারা সাইকেল দুজন ঠেলে ঠেলে নিয়ে আসছেন এবং গল্প করতে করতে আসছেন। ওই দিন পূর্ণিমা ছিল, তো ওনারা যেহেতু বাড়িতে আসবেন, ওনারা মাঝে মাঝে ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন, বিভিন্ন সময় যদি বাইরে সাথে সাথে কাজে যান তো ওই রাস্তা দিয়ে ওনারা যাতায়াত করেন, সেহেতু রাস্তাটি মোটামুটি ওনাদের কাছে বেশ পরিচিত। ওনারা ওই রাস্তা দিয়ে তালাতে এসে উঠতে প্রায় সন্ধ্যার পর 7-8 এমন বেজে যাবে, ওনাদের একটা টার্গেট টাইম থাকে। তো ওনারা হাঁটছেন হাঁটছেন, হাঁটতে হাঁটতে ওনারা একটু ক্লান্ত হয়ে পড়েছেন। ওনারা এমন একটি জায়গার কাছে এসে পৌঁছেছেন, পাশে নদী এবং উপরে বাঁধের মতো একটি জায়গা, যেখান দিয়ে ওনারা সাইকেলটি ঠেলে ঠেলে নিয়ে আসছেন। গোপাল কাকা সাইকেলের পিছনের চাকার আবার হাওয়া কম, উনি চালিয়েও আসতে পারছিলেন না, সো ওনারা ঠেলেই আসছেন। ওনাদের একটু দেরিও হয়ে গেছে এই কারণে। ওনাদের কাছে কিছু শুকনো খাবার ছিল, ওনারা ভাবলেন যে চরের পাশে ওখানে বসে ওই শুকনো খাবারগুলো খাবেন এবং তারপরে একটু রিল্যাক্স রিল্যাক্স হয়ে তারপরে ওনারা আবার যাত্রা শুরু করবেন। সো ওনারা বেশি সময় ওখানে এক্সপেন্ড করতে যাচ্ছিলেন না, ওনারা খাওয়া শেষ হলেই ওখান থেকে চলে আসতে যাচ্ছিলেন। ওনারা বসে মুড়ি ভাজা বিভিন্ন পাটালি গুড় এই টাইপের জিনিসগুলো ওখানে বসে খাচ্ছিলেন। খেয়ে ওখান থেকে 1-1.5 কিলোমিটার রাস্তা ওনারা যখন আসছেন, আসতে আসতে ওনাদের একটু সন্ধে সন্ধে অবস্থা হয়ে গেছে। এসে দেখে ওই চরের মাঝে যেখানে বালি, অনেক বালির জায়গা, অনেক দূর দূরান্তে কোনো বাড়ি নাই, এমন একটি প্লেসে ওনারা এসে হাজির হলে সেখানে দেখেন ছোট একটা কুড়ে ঘর। ওনারা কিন্তু ওই রাস্তা দিয়ে অনেক সময় যাতায়াত করেন, কিন্তু এই টাইপের ঘর কিন্তু ওনারা ওখানে কখনো দেখেনি। ছোটখাটো কাঠ দিয়ে খুব ছোট একটা ঘর মতো করা এবং তার মধ্যে মনে হচ্ছে আগুন জ্বলছে। বলে রাখা ভালো, কাকাদের যখন এই শুকনো খাবারগুলো খাচ্ছিলেন ওনাদের কাছে কিন্তু পানি বা জল ছিল না, উনি যেভাবে বলেছেন, সেহেতু ওনাদের একটু তৃষ্ণা পাচ্ছিল। ওনারা ভাবলেন যেহেতু ছোট একটা ঘরের মতো দেখা যাচ্ছে, যেয়ে দেখি ওখানে জল পাওয়া যায় কিনা, তারপরে জল খেয়ে আবার সামনের দিকে যাব। উনি ওই প্লেসে আসেন, এসে দেখেন ঘরের মধ্যে ছোট একটা মাটি চুলা, সেখানে আগুন জ্বলছে এবং ঘরের মধ্যে বলা হয় রুদ্রাক্ষের মালা, গোল গোল কাঠের মতো শেপ তৈরি করে তার ভিতর দিয়ে সুতা দিয়ে তৈরি করা হয় রুদ্রাক্ষের মালা, যারা হিন্দু অনেকে আছেন তারা হয়তো জানবেন। তারপরে সেখানে অনেক চুল, এছাড়াও বিভিন্ন উপকরণ, যেমন হচ্ছে ফুল কিংবা হচ্ছে বিভিন্ন রং, এমনকি এখানে ইসলাম ধর্মে ব্যবহার হয় কিছু কোরআনের আয়াতের মতো ওনারা দেখেন, যেহেতু উনি হিন্দু ছিলেন উনি তো আসলে এটি বোঝেন না, তো দেখলেন যে ওই টাইপের অনেক লেখা একটা বড় বই সেটি ওখানে রাখা রয়েছে। সো আশপাশে কোনো লোককে ওনারা দেখতে পাচ্ছিলেন না। পাশে দেখেন মাটির একটা বড় ভাড় আছে, সেখানে পানি রাখা আছে ওনারা মনে করলেন। তো ওখান থেকে যেহেতু কোনো লোক পাচ্ছিলেন না, ওনারা ওখান থেকে একটু পানি ওনাদের কাছে যে পাত্র ছিল তাতে করে তুলে নিয়ে খেতে থাকেন। এত সুন্দর পানি ওনারা খেয়ে মানে তৃষ্ণা তো নিবারণ হয়েছেই, আরো ওনাদের মানে মনে হচ্ছিল আরো বেশি খাই আরো বেশি খাই, তো ওনারা প্রচুর পানি খেয়ে ফেলেন। পানি খাওয়ার এক পর্যায়ে গিয়ে ওনার হাঁটা চলা করার মতো অ্যাবিলিটি ছিল না, কিন্তু তাও ওনাদের কেন জানি মনে হচ্ছিল যে ওই পানি আরো বেশি খাই। তো ওনারা ওখানে বসেছিলেন যে আসলে পানিটি কেন এমন খেতে, এখানে কেউ না কেউ তো থাকে, সে আসলে তার কাছে শুনবো যে এটা কি পানি, এটা খেতে এমন কেন। ওনারা বেশ কিছু সময় ওখানে বসে যখন আর দেখেন কেউ আসছে না, ওনারা সাইকেল নিয়ে আবার হাঁটা শুরু করেন। ততক্ষণে ওনাদের মাথার মধ্যে কিন্তু ঝিমঝিম করা শুরু করেছে, ওনারা নিজেদের ব্যালেন্স ধরে রাখতে পারছিল না। ঠিক এমন সময় পিছন থেকে 30-32 বা 35 এমন টাইপের বয়সের একটি ছেলে বা ইয়ং পুরুষ বা যাই বলে না কেন, এমন একজন খুব ভয়াবহ কণ্ঠে বা দরাজ কণ্ঠ যেটা আমরা বলি, সেই কণ্ঠে ডাক দেন, এই তোরা কোথায় যাচ্ছিস। ওনার ডাক শুনে ওনার গলার যে ভয়েস, এটি শুনে ওনারা অনেক বেশি চমকে ওঠেন যে এখানে তো কোনো মানুষ ছিল না, আর তারপরে এমন কর্কশ গলায় কে ডাকছে। ওনারা পিছনে ফিরে দেখেন বেশ মধ্যবয়স্ক একজন লোক, তার গলায় মালা আছে, হাতে মাটির বড় একটি পাত্রের মতো আছে এবং অন্য হাতে কোনো একটি জিনিস রাখা মাটির পাত্রের মধ্যে, যেখান থেকে ধোঁয়া উঠছে। সে ওনাদের ডাকছে। ওনারা ওই লোককে দেখে একটু হতচকিত হয়ে যান। ওনারা চাচ্ছিলেন যে চলে আসবেন ওখান থেকে, ওইদিকে যাবেন না, যেহেতু ওনাদের ওইদিকে আর কোনো কাজ নেই আর এই লোকটা একটু পাগলের মতো দেখতে, ওইদিকে ওরা যেতে চাচ্ছিলেন না। কিন্তু তারপরেও ওনারা কোনোভাবে ওখান থেকে আসতে পারছিলেন না। উনি আমাকে বললেন, আমরা যখন আসার চেষ্টা করছিলাম, সাইকেলগুলো ঠেলে নিয়ে আসার চেষ্টা করছিলাম, মনে হচ্ছিল আমাদের সাইকেলের চাকাগুলোর মধ্যে কেউ জ্যাম করে দিয়েছে, যে আমরা যতই টানি না কেন চাকাগুলো ঘুরছে না আর সাইকেলগুলো নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এমনকি তাদের নিজেদের যে পা ছিল সেই পা গুলো ওনারা টেনে আনতে পারছিলেন না। ওনারা অদ্ভুত একটি সমস্যার মধ্যে পড়ে যান এবং এক পর্যায়ে বাধ্য হয়েই ওই ঘরের কাছে ওই ছেলেটির ওখানে ওনাদের যেতে হয়। ওখানে গিয়ে ওই ছেলেটি ওনাদের আরো কিছু ভালো খাবার খেতে দেয়, যেগুলো খেয়ে ওনারা নিজেদের উপরেই কন্ট্রোল রাখতে পারছিলেন না, যে আসলে এত সুন্দর খাবার, এত ভালো জিনিস ওনারা কন্ট্রোল করতে পারছিলেন না। এরপরে ওই ছেলেটি কাকাদের প্রলোভন দেন, কাকা এবং ওই তার সহকারীকে, যে তোমরা যদি আমাকে একটা কাজ দিব, এই কাজটি যদি সুন্দরভাবে করে দিতে পারো, তোমাদের এমন একটি ক্ষমতা দেব বা এমন একটা উপায় বলে দেব যেটি দিয়ে তোমরা যা চাবা তাই হবে, এমন কি তোমরা যদি টাকা চাও, যত টাকা চাও আমি তোমাদের ইচ্ছা মতো সাধ্য মতো টাকা দিব, যা দিয়ে তোমাদের জীবন আরামায়েশে তোমরা কাটাতে পারবে। প্রথম পর্যায়ে কাকা কিন্তু এই প্রলোভনের মধ্যে পড়ে যায়, কিন্তু ওনাদের ঘোর ভাঙে কিছু সময় পরে। ওনারা দুইজন দেখেন যে ওই ছেলেটি খারাপ কোনো কিছু করছে, যেহেতু কাকার বয়স তখন অলরেডি 40-42 বছর বয়স, উনি ওই সময় দেখেন যে ওই ছেলেটি কিছু খারাপ কাজ করছে, যেমন কোনো প্রাণী বা মানুষের যে কারোর কিছু রক্ত হোক, তারপরে সেখানে চুল হোক, কিছু কালো সুতা, তারপরে আরো একটা পুতুলের মতো জিনিস, এইগুলো নিয়ে কিছু একটা করছে। ওনারা কিন্তু দূর থেকে দেখে, যেহেতু গ্রামের মানুষ, ওনারা কিন্তু বুঝতে পেরেছেন যে এটি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা কুফরি হোক, যে কোনো টাইপের কাজ এই ছেলেটি করে, এর সাথে কোনোভাবেই আমাদের থাকা যাবে না। উনি যে কোনোভাবে চেষ্টা করছিলেন ওখান থেকে চলে আসার জন্য, কিন্তু ওই ছেলেটি কাকা বা ওনার সহকারীর হাতে দুটো জিনিস পরিয়ে দিয়েছিলেন, যেটি আমাদের বর্তমান সমাজে রাবার ব্যান্ড আমরা অনেক সময় পরি হাতে, এমন টাইপের। ওইটি ওনাদের এত হাতে জ্বলছিল বা ওনাদের এত বেশি কষ্ট হচ্ছিল যে ওনারা কোনোভাবেই ওখান থেকে চলে আসতে পারছিলেন না, যত চেষ্টা করুক না কেন। অ্যাট লাস্ট বাধ্য হয়ে ওনাদের কিন্তু থেকে যেতে হয় এবং ওই ছেলেটির প্রস্তাবে কিন্তু রাজি হতে হয়। ওনারা বসে আছেন, রাত 1টা-1.30টা বেজে যাচ্ছে, 2টা-2.30টার সময়ে ওই ছেলেটি এসে কাকা এবং তার সহকারী দুজনকে বললেন যে আমার সাথে এখন যেতে হবে। ওই ছেলেটি আগে আগে একটি মশাল ধরিয়ে নদীর পার ধরে হাঁটতে শুরু করলেন। প্রায় 3 কিলোমিটার রাস্তা ওনারা হেঁটে গেলেন, কোথায় গেলেন রাত্রেবেলায় ওনারা রাস্তা চিনতে পারছিলেন না। যাওয়ার পরে দেখেন নদীর পাশে কচুরিপানা জমা হয়েছে অনেক এবং সেখানে অনেক ময়লা টয়লা জমে আছে নদীর ওই জায়গায়, মনে হচ্ছে কিছু একটা ভেসে আছে এবং সেই জিনিসটি কোনো একটা দড়ি দিয়ে বাঁধা আছে উপরে। ওই ছেলেটি ওই দড়ি ধরে টেনে 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 ওই জিনিসটিকে নদীর মাঝখান থেকে নদীর কূলে নিয়ে চলে আসে। আসার পরে কাকা এবং তার সহকারী দুজন দেখে মারাত্মক আকারে ভয় পেয়ে যায়। আসলে ওই জিনিসটি ছিল একটি মৃত মেয়ের লাশ। সেই লাশটি এতটাই বিভৎস হয়ে গিয়েছিল, এতটাই ফুলে গিয়েছিল যে সেটি দেখে যে কেউ যখন তখন ভয় পাবে, এমনকি এটি যদি দিনের বেলাতেও হয়। আর ওখান থেকে এত বাজে গন্ধ ছাড়ছিল যে সেটি মানুষের পক্ষে সহ্য করা কোনোভাবেই পসিবল না। ওনারা দৌড় দিয়ে চলে যেতে যাচ্ছিলেন, কিন্তু ওই ছেলেটি কোনোভাবেই তাদের যেতে দেয়নি। ওই ছেলেটি পানিতে নামবে না, কিন্তু বলছে তোমরা পানিতে নামো এবং এই লাশটিকে উপরে তোলো। কাকারা তো ভয় পেয়ে আছে অনেক বেশি, তারা কোনোভাবে পানিতে নামতে চাচ্ছে না, কিন্তু ছেলেটি কোনোভাবেই দুজনকে ছাড়ছে না। এক পর্যায়ে লোভে পড়ে ভয় পেয়ে ওনারা বাধ্য হয়ে, যেহেতু আমাদের থাকতেই হচ্ছে, আমরা যেতে পারছি না, সেহেতু ওই লাশটিকে ওনারা টেনে উপরে তোলেন। এরপরে ওই তিনজনে ওই লাশটিকে কাঁধে করে নিয়ে ঠিক ওই কুড়ে ঘরটির ওখানে চলে আসে। কুড়ে ঘরের ওখানে এসে ওই ছেলেটি চারিপাশে কাঠ দিয়ে একটা চিতার মতো সাজায় এবং অপর পাশে বড় বড় বাঁশ দিয়ে কয়েকটি জায়গা পিন করে। ওই জায়গাগুলো কি করবে আসলে, কাকারা তখন একটা ঘরের মধ্যে চলে যাচ্ছিলেন যে কি হচ্ছে কি হচ্ছে, এটা আমরা কি দেখছি, এটা আসলে কার লাশ, আর মেয়েটির লাশ কিন্তু বেশ যুবতী বয়সের মেয়ে মনে হচ্ছে। তো কাকারা মনে করছে এই লাশটি নিয়ে এ খারাপ কিছু করবে কিনা। কাকারা একটা পর্যায়ে দুইজনে একটা ডিসিশন নেন, এই ছেলেটি যদি এই লাশের সাথে খারাপ কিছু করে তাহলে দুইজন ডিসিশন নেই, ওনারা বাঁশ দিয়েই পিটিয়ে ওই ছেলেকে হত্যা করে ফেলবে। এমন একটা ডিসিশন নিয়ে ওনারা অপেক্ষা করতে থাকেন কি হবে সেটি দেখার জন্য। এক পর্যায়ে ওই ছেলেটি ওই লাশের চার হাত পা চারটা জায়গায় খুঁটিতে বেঁধে ফেলে এবং তার মুখের উপরে মানে মাথার উপরে কপালের ওখানে একটি প্রদীপের মতো জ্বালিয়ে সেখানে মুখের মধ্যে কিছু দিতে থাকে এবং কিছু মন্ত্র হোক, যে মন্ত্রগুলা সাধারণত শোনা যায় এমন কিছু মন্ত্র বলছিল যেগুলো কাকারা বুঝতে পারছিল, আবার কিছু কোরআনের আয়াতের মতো কিছু জিনিস বলছিল যেটা কাকা বুঝতে পারছিল না, সে সেভাবে আমাকে বলেছে এমন কিছু বলছিল, এবং মাঝে মাঝে এমন কিছু জিনিস ওই মাথার কপালের উপরে রাখা যে আগুন যেটা ছিল, যে প্রদীপটা ছিল, সেখানে ছিটিয়ে দিচ্ছিল, আর সাথে সাথে সেই এলাকা একেবারে ধোয়া 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 হয়ে যাচ্ছিল, আর এত বেশি চোখ জ্বলছিল যে কিছু দেখা যাচ্ছিল না, এমন একটি পরিবেশ তৈরি হচ্ছিল। কাকারা দুইজনে তো অনেক ভয় পেয়ে অনেক দূরে একটা জায়গায় বসেছিল, যেহেতু ওই জায়গা থেকে ওনারা অনেকটা দূরে ছিল এবং অন্ধকার জায়গা, কোনো জায়গায় কোনো কিছুই দেখা যাচ্ছে না। কাকারা এক পর্যায়ে দেখেন যে ধোঁয়াটা যখন উপরের দিকে উঠছে, ওই ছেলেটি কিছু একটা মারছে ওই আগুনে, তখন ওখান থেকে একটা নারী মূর্তি একটা অবয়বের মতো সাদা ভেসে উঠছে এবং সে ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে, আবার যখন দিচ্ছে আবার এইভাবে ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ওই ছেলেটি খুব বেশি চিৎকার চেঁচামেচি শুরু করে যে এই তোরা কোথায় গেলি, শিগরিয়ায় আমাকে মেরে ফেললো, আমাকে খেয়ে ফেললো, এমন করে, এবং চারিদিক দিয়ে বাঘের ডাক, কুকুরের ডাক, শেয়ালের ডাক, এমন বিভিন্ন রকম ডাক শোনা যাচ্ছে। কাকারা দ্রুত ওখানে ছুটে যান এবং গিয়ে দেখেন ওই যে লাশটি সেটি তার বুকের সাথে ওই ছেলেটিকে জোরে চেপে ধরে রেখেছে এবং ওই ছেলেটি বারবার বলছে এই তোরা যা পারিস তাই নিয়ে এসে এর মুখের মধ্যে দে, এর মুখটা বন্ধ করা, না হলে আমি শেষ, তোরাও শেষ, তোরাও বাঁচবি না, আমিও বাঁচবো না। তো কাকারা হাতের মাথায় কি আর পাবে, যতটা পাচ্ছে বালি নিয়ে মুখের মধ্যে ভরে দিচ্ছে। এক পর্যায়ে এটা করতে করতে সকাল হয়ে যায় এবং সকাল হয়ে গেলে ওই লাশটি কিন্তু ওই ছেলেকে ছেড়ে দেয় এবং ওনারা ওই জায়গাতেই তাড়াতাড়ি পেট্রোল হোক বা কেরোসিন হোক এমন কিছু একটা এনেছিল ওই ছেলেটি, ওইটা দিয়ে ওই লাশটাকে ওখানে জ্বালিয়ে দেয় যাতে তাড়াতাড়ি মিশে যায়। এরপরে কাকাদেরা বাড়ি চলে আসে এবং ওই ছেলেটি ছেড়ে দেয় এবং সাথে অনেক কিছু টাকা পয়সাও কিন্তু কাকাদের দিয়ে দেয়। এরপরে বলে তোদের যদি কোনো সমস্যা হয় তাহলে এই জায়গায় এসে আমাকে স্মরণ করবি বা আমাকে খোঁজ করবি, দেখবি কোনো না কোনো জায়গায় তোদের সাথে আমার দেখা হয়ে গেছে। সো কাকারা এরপরে বাড়িতে চলে আসার পরে দুইজনে মারাত্মক আকারে ভয় পাওয়ার কারণে অনেক অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং দীর্ঘ প্রায় এক মাস দুইজনেই জ্বরে বিভিন্ন রোগে ভোগেন। কাকার বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়, পাঁর একটা জায়গায় প্যারালাইজড হয়ে যাওয়ার মতো হয়ে যায়, অনেক সমস্যা হয়। সো এইভাবে একটা মাস কাটার পরে আস্তে আস্তে দুইজনেই সুস্থ হয়ে যায় এবং আবার ওনারা কাজ করা শুরু করেন, যেহেতু ওনারা গরিব মানুষ। এক দেড় মাস পরে ওনারা প্রায় ঘটনাটি ভুলতেই বসেছিলেন, ঠিক ওই রাস্তা দিয়ে যখন ওনারা আবার সাতক্ষীরা থেকে ফিরছেন তখন দেখেন একটা জায়গায় অনেক লোক জড় হয়ে আছে। ওনারা তাড়াতাড়ি সেই জায়গায় কি হচ্ছে সেটি দেখার জন্য যে দেখেন ওই ছেলেটি তাকে চরের মধ্যে এক জায়গায় ভিজে যায়, জায়গা যেখান থেকে পানি নেমে গেলে জায়গাটি ভিজে থাকে, সেখানে মাথা নিচের দিকে দেওয়া এবং হাতটি ভেঙে পিছন দিকে একেবারে উল্টা করে দিলে যেমন হয় তেমন ভাবে পুঁতে রাখা হয়েছে। এই ঘটনাটি দেখে ওনারা এত বেশি শক হয়ে যান যে আসলে কি করবেন কি করবেন না, ওখানে দাঁড়িয়ে থাকবেন কি থাকবেন না, এটি বুঝতে পারেন না। এক পর্যায়ে কিছু দূর আসার পরে কিছু লোকজন ওনাদের সাথে হেঁটে হেঁটে আসছিল এবং ওনাদের মুখে শোনেন যে ওই ছেলেটি গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন লোকেদের উপকার করে দেবে, ইয়ে করে দেবে, সে করে দিবে বলে বিভিন্ন রকম কাজ করে থাকে এবং সেই ব্ল্যাক ম্যাজিক বা কুফরি করে, যেটাকে কালো জাদু বলা হয়। তো এই করার জন্য এক মহিলার সন্তান হয় না, তাকে সন্তান দিবে, এ করবে তা করবে এসব বলে সে একটি প্রসেস করে এবং সেই কাজটিতে সে সফল না হওয়ার কারণে ওই যে আত্মা বা জিন বা যারই সে সাধনা করছিল, যাকে আনার চেষ্টা করছিল, তার হাতেই এই ছেলেটির আজকে সকালে মৃত্যু হয়েছে। এবং সকালবেলায় মৃত্যু হয়েছে, বিকালবেলা পর্যন্ত কেউ সাহস করে ওই ছেলেটিকে ওখান থেকে উঠায়নি এবং ওই অবস্থায় আছে। পরবর্তীতে তার কিভাবে সৎকার হয়েছিল, কিভাবে উঠানো হয়েছিল, কিছু হয়েছিল, কাকার আর ওই রাস্তাতে যাতায়াত করতেন না এবং কোন রকম খবর নেননি, এটি ছিল রাসেল ভাই ঘটনা। কাকা আমার সাথে যেভাবে শেয়ার করেছেন আমিও আপনার সাথে ঠিক সেইভাবে শেয়ার করলাম, কোনো কিছু সংযোজন বিয়োজন না করেই। সো ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শ্রোতাদের উদ্দেশ্যে প্রচার করবেন এবং আপনারা যারা শুনছেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
হ্যালো রাসেল ভাই, হ্যালো লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই তো সবসময় ভালো দলে থাকেন, সেজন্য এক্সট্রা করে জিজ্ঞেস করতেছেন। তো অনেক ধরনের ঘটনা শুনছি অনেকদিন ধরে, আসলে ঘটনা শুনি, ভূতের ভ্রমণ শুনছি আর ভূত ডট কমও শুনছি। তো আমারও আসলে কিছু ঘটনা আছে, একদম নিজের সাথে গঠে যাওয়া ঘটনা, আর কোনো উইটনেস লাগবে না কারণ আমার নিজের সাথে এটা ঘটছে। আমার নাম হচ্ছে জয়, কক্সবাজার সদরে বাড়ি। তো প্রফেশনালি আমি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করি, এর আগে আমি আসলে ভলান্টিয়ার হিসাবে কাজ করতাম। তো ঘটনাটা যখনকার সেটা হচ্ছে 2017 সালে, যখন আমি ওই এনজিওতে ভলান্টিয়ার হিসাবে কাজ করতাম তখনকার। তো 2017 সালের এটা হচ্ছে আপনার 2 ডিসেম্বর এর ঘটনা। আমার একটা আসলে ওয়ার্কশপ ছিল চট্টগ্রামে, একটা ওয়ার্কশপ ছিল, সেটা হচ্ছে 2 ডিসেম্বর অর্থাৎ 3 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত 7 দিনের একটা ওয়ার্কশপ ছিল। তো আমি আসলে এই এনজিওতে ভলান্টিয়ার হিসেবে কাজ করার সময় বা এখনো আমার বিভিন্ন জায়গায় যেতে হইতো বিভিন্ন রকম ওয়ার্কশপ এবং প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য। তো অনেক হোটেলে আসলে থাকছি, অনেক ধরনের রিসোর্টেও থাকা হয়েছে, বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এই এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে একেবারে কি হাইলি, যেটাকে বলে মানে হাইলি রিমেম্বারেবল ইভেন্ট ফর মি। তো আমি মূল ঘটনায় যাই, সেটা হচ্ছে তো আমি তো আসলে কক্সবাজার থেকে 4.5 ঘন্টার মতো জার্নি করে চট্টগ্রামের একটা হোটেলে চেক ইন করি হচ্ছে 7:45। পরে 8টার দিকে আমি চেক ইন করি, হোটেলের নাম আমি আসলে বলছি না কারণ আসলে হোটেলটা রিনাউন্ড এবং সবাই চিনে, ঠিক আছে, সেজন্য হোটেলটা বলতেছি না। তো ওই হোটেলে যখন আমি উঠি, আপনারা তো জানেন এনজিওর আন্ডারে যখন আপনি কাজ করবেন বা কোন প্রোগ্রামে যাবেন তারাই সবকিছু অ্যারেঞ্জ করে, সবকিছু খাওয়া থাকা খাওয়া ট্রান্সপোর্ট সবকিছু। তো SMS এখানেও, তো আমি যখন হোটেলে যাই, হোটেলে আমার চেক ইন করার পরে আমাকে আসলে 303 নম্বর একটা রুমে, অর্থাৎ তৃতীয় তলায় 303 রুম নাম্বারে আমার রুমটা আসলে বুকিং করা হয়। আমি সেখানে চেক ইন করি, ঢুকি, ঢোকার পরে আপনার ফ্রেশ ট্রেশ হই, হওয়ার পরে রাতের খাওয়ার অর্ডার করি। রাতের খাবার খাওয়ার পরে আমি অ্যারাউন্ড 10টার দিকে লাস্ট হাতটা ধুয়ে ঘুমিয়ে পড়ি, কারণ আমি আসলে টায়ার্ড ছিলাম, সেজন্য আমি ঘুমিয়ে পড়ি। তো এটা আসলে শীতকাল ছিল, তো শীতকাল ছিল, আমি একটা এক্সট্রা কম্বল নিয়ে অত দুইটা কম্বল গায়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। তো হঠাৎ করে আপনার একটা এবং একটা সাড়ে একটার দিকে এর মধ্যে হবে, কারণ আমি আসলে তখন মোবাইল দেখছিলাম, একটা বিছনা নাকি একটা বাইশ এরকম একটা সময়, আমার আসলে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যায় হচ্ছে কি জন্য, সেটা হচ্ছে আমার বাথরুমে একেবারে কল থেকে পানি পড়তেছে, স্ট্যাপ থেকে মানে জব জব জম জম করে করে পানি পড়তেছে, সে আওয়াজটা আমার একেবারে কানে আসতেছিল। তো আসার কারণে আমি ঘুম থেকে উঠি, পাশে একটা লাইট ছিল সেটা জ্বালাই, জ্বালানোর পরে আমি আসলে বাথরুমে দিকে যাই। বাথরুমে গিয়ে বাথরুমে দরজা খুলি দেখার জন্য ভিতরে আসলে পানি পড়তেছে কিনা। পানি ফোড়ার কোনো সুযোগ নেই, কারণ আমি আসলে লাস্ট যখন হ্যান্ড ওয়াশ করছি তখন কিন্তু আমি ট্যাপ অফ করে দিছি, কিন্তু তবু মনে হয়েছে যে না বাই মিস্টেকালি হইতে পারে, সেজন্য চেক করার জন্য যাই। তারপরে আমি লাইট অন করি, দরজা খুলি, দেখতেছি যে না আসলে ওখানে পানি পড়তেছে না। তো আমি চিন্তা করলাম যে হয়তো বা এটা আসলে প্রেশার নিয়েছি, ওই জন্য আমি আমার বাসে চলে ওই যে আপনার বিছানে চলে আসি। এসে আবার যখন শুয়ে পড়ি এখন দেখতেছি যে না ওই যে পানির আওয়াজটা আরো বেড়ে গেছে, বেড়ে তো গেছে, এখন ওই যে বাথটবে শাওয়ার নিচ্ছে কেউ, মানে বাথটবে যখন আপনি শাওয়ার নিবেন যে পানিটা তাকে এবং ঝুম 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 করে যে পানিটা ফোড়ে এবং বাথটবে শাওয়ার নিলে যেরকম একটা আওয়াজ হয় সেটা হচ্ছে, সেটা আসলে শোনার পর আমি আসলে মানে আমার একটা কিরকম যেন ফিল হয় যে না এটা তো কোনোভাবে সম্ভব না, কারণ আমি নিজে বাথটব ইউজ করি নাই, কারণ বাথটবে এখন এত রাত্রি এই শীতের রাত থেকে গোসল করবে, আর কথা হচ্ছে গোসল করবে কেমনি, আমি একাই তো হোটেল রুমে আছি। তবু আমি আসলে চেক করার জন্য ওখানে যাই। ও একটা কথা বলি, প্রথমবার যখন আমি গেছি তখন কিন্তু আমি ওই বাথরুমে লাইট এবং বাথরুমে দরজা দুইটাই খুলে রাখি আসছিলাম। দেন আমি আবার যাই, আবার গিয়ে দরজার মানে বাইর থেকে দেখি যে কি সমস্যা, দেখতেছি যে ওই বাথটবের দুই পাশে দুইটা আপনার পর্দা থাকে, যখন আসলে শাওয়ার নেওয়া হয় তখন পর্দা দুইটা জয়েন করে দেওয়া হয়। তো আমি তো আসলে কি করি নাই, গোসল করি নাই, দুই পাশে দুইটা আমি যখন প্রথমে গেছি তখন দুই পাশে দুইটা সরানো হয়েছিল, কিন্তু যখন এখন আমি দেখতেছি যে না একেবারে পানি জুম জুম আওয়াজ ওখানে হচ্ছে হচ্ছে এবং শাওয়ার নিচ্ছে সেই জায়গায় আপনার মানে শাওয়ার যেভাবে নেই আর কি পর্দা দুইটা জয়েন করেও দিচ্ছে, এটা দেখার পর আমার আসলে মাথা কাজ করতেছে না, কারণ এটা কোনোভাবে সম্ভব না, এটা মানে কোনোভাবে সম্ভব না, তো মাথা কাজ করতেছে না। এবং হঠাৎ করে যখন আমি দেখি যে রেখে ওই যে আপনার যেখানে মানে পোশাক রাখা হয় স্নান করার সময়, ওখানে দেখি হচ্ছে আপনার একটা মেয়ের মানে ওই সালোয়ার কামিজ এবং সালোয়ার কামিজ ওখানে ঝুলানো আছে, একটা টাওয়েল ঝুলানো আছে। সাধারণত আমি টাওয়েল ওখানে রাখি না, আর যে টাওয়েলটা থাকে সেটা হচ্ছে সাদা টাওয়েল, এটা কিন্তু সাদা টাওয়েল না, নর্মাল টাওয়েল যেটা ইউজ করে ঠিক আছে। ওটা দেখার পর আমার মাথা আরো কাজ করতেছে, এটা কিভাবে সম্ভব, কারণ প্রথম কথা হচ্ছে রাসেল ভাই আমি নিজে সবকিছু দেখে শুনে নিছি, এখানে তো কোনো কিছু ছিল না তখন, আর এমনি তো হোটেল যখন চেক আউট করার পর এরা তো এটা কি ক্লিন করে, তাহলে ওখানে থাকার কিছু কথা না। এটা দেখার পর আমার মাথার কাজ করতেছিল না আমি কি করব, পানির একটা আওয়াজ আর এদিকে দেখতেছি হচ্ছে আপনার সালোয়ার কামিজ টাওয়েল, মানে এটা দেখার পর আমার মাথা কাজ করতেছে না। ঠিক সেই সময় আপনার একটা মানে আমি এখনো কিভাবে বলতাম, আমার আসলে গুজবাম হচ্ছে, আমি আসলে কিভাবে বলতাম যে ঠিক সেই সময় আমি স্পষ্ট দেখতেছি মানে একটা মেয়ে আপনার মানে একটা সুন্দর করে মেয়ে আপনার ওই যে বাথরুমের যে পর্দা সেটা কুলছে, কুলার পর মুখটা দিছে এবং হাতটা সামনে গেছে এবং সেখানে কিন্তু সূর্যও আছে আর কি, তো সূর্যও আছে এইরকম, মানে মেয়েটা বের হচ্ছে। এটা দেখার পর মেয়েটা আমার দেখে একটা মুস্কি হাসি দিছে, এটা দেখার পর রাসেল ভাই আমি কি করব, আমি আসলে কিছু বুঝতেছি না, আমি এতটাই মানে ফ্রিজ হয়ে গেছি। আমি কিন্তু ওই বাথরুমের বাইরে আমি দেখতেছি যে না মেয়েটা একটা সালোয়ার কামিজ নিয়ে শাওয়ার নিচ্ছে, পর্দা সরাই ফেলছে যখন, এবং হাসতেছে, মুচকি মুচকে আছে, এমন না যে আমি অস্বাভাবিক কিছু দেখছি যে খুব বিশ্রী মানুষ বা বিশ্রী কিছু দেখে, এরকম না, একদম নর্মাল। আপনি যেরকম মানুষ, আমি যেরকম মানুষ, একটা সুন্দরী মেয়ে যেরকম হয় সেরকম, কিন্তু সেটা এবং হাসতেছে, মানে কি বলছো, আমি হাসি দেখার পর আমার, আমি হাসতেছে একটা মেয়ে এদিকে, মানে শাওয়ারে পানি ফুটতেছে, ট্যাপ থেকে পানি ফুটতেছে হঠাৎ করে, এগুলো দেখার পর আমার মাথা আসলে কাজ করতেছে না। আমার পাশেই ওই যে আপনারা তো জানেন জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়, সেরকম একটা ওয়ার্ড্রপ ছিল, এবং আমি ওখানে আসলে কি আমার সেন্সলেস ওখানে করেছি, পরে যাওয়ার পর আর কিছু মনে নাই, ওখানে একটা স্পেস ছিল, আমি আসলে পুরো রাত মনে হয় সেখানেই ছিলাম। যখন আমার ঘুম ভাঙে তখন দেখে হচ্ছে সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পর যখন আমি বাথরুম একবার আমার সামনে, তখন আমি উঠিয়ে যখন ঘুরে দেখাই বাথরুমে, দেখতেছি যে বাথরুমের দরজা যেমন আমি সব তারটা খুলে রাখছিলাম সেরকম লাইটও অন আছে, এবং মোস্ট যেটা স্ট্রেঞ্জ ব্যাপার, আমি কালকে রাত্রে যে দেখলাম যে পর্দা লাগানো, আবার পর্দা খুলছে, পর্দা হাফ, মানে পর্দা তো এমনিতে একেবারে এদিক ওদিক করে থাকা সেরকম নাই, কিন্তু মানে ওই মেয়ে তো যতটুকু পর্দা খুলছিল ঠিক ততটুকু, মানে পর্দা দুটো ঠিক ততটাই জায়গায় রাখা আছে, একদম টু সাইডে একেবারে লাগানো নাই, যেটা একেবারে প্রথমে তাকে আর কি, কেউ শাওয়ার না নিলে। এটা দেখার পর আমি আর শাওয়ার টাওয়ার নি নাই, জুতো ওখান থেকে ব্যাগতে বুসেছি, বুসানোর পরে মানে সাথে সাথে কল দিছি দাদাকে, যে বলছে দাদা আমি এই রুমে থাকবো না, এই হোটেলেও থাকবো না, আমার হোটেল চেঞ্জ করে দেন, না হলে রুম চেঞ্জ করে দেন। তো দেন ওনারা আবার রিসেপশনে বলেন, আমি আবার নিজে রিসেপশনে আসছি যে ভাই আমি এটা কোনোভাবে থাকবো না এই রুমে, আপনারা আমার এই রুমটা চেঞ্জ করে দেন। পরবর্তীতে তারা বলছে ওকে স্যার আপনি এখন যান, দেন ব্যাগটা করেছি আমি, আর কিন্তু করি নাই, আমি ব্যাগ সহ নিয়ে আসছি, ব্যাগ সহ নিয়ে একবারে কাঁধে নিয়ে দেন আমি আমার প্রোগ্রামে স্কুলে চলেছি খাওয়ার কি। পরবর্তীতে আপনার আমি ওই হোটেলে ছিলাম, কিন্তু দুই তালায় চলে আসছি, 202 নম্বর রুমে আমাকে দেওয়া হয়, এবং আমি সেখানেই আর বাকি যে 7 দিন ছিলাম সেখানেই ছিলাম। তো এটা হচ্ছে রাসেল ভাই আমার ঘটনা, আসলে জানি না কতটা মানে আপনারা বিশ্বাস করবেন, এটাই হচ্ছে মানে কি বলতাম আমার সাথে যে ঘটেছে ঘটনা। আর এমন না আমি কিন্তু যে অস্বাভাবিক কিছু দেখছি, মানে কালো ছায়া এরকম, আমি মানে আমি কি বলতাম আমি একদম মানুষকে দেখছি, কিন্তু ওই টাইমে ওই রকম মানুষ দেখাচ্ছে, মানে আপনি যে অসময়ে একজন ভালো মানুষ দেখলেও যে আপনার কিরকম অবস্থা হবে সেটা মানে আপনি বুঝবেন না। আমি খুবই প্র্যাকটিক্যাল মানুষ, এগুলো দেখার পরেও আমি অনেক জায়গায় গেছি, হোটেলে উঠছি, থাকছি, আরো কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্স করছি, কিন্তু আমি এখনো বাস্তববাদী, আমি আসলে জানি না সেটা এক্সপ্লেনেশন কিভাবে দিব, কারণ কোনোভাবেই সম্ভব না। আমি একাই হোটেলে চেক-ইন করছি, এবং আপনি চিন্তা করে দেখেন ওই আপনার র্যাকে মেয়ের সেলোয়ার কামিজ, এবং ওই মেয়েতে সেলোয়ার কামিজ দিয়ে শাওয়ার করতেছে, এরকম একটা অবস্থা যদি আপনি রাতে আপনার 2টার দিকে দেখেন তাহলে অবস্থা কিরকমের হবে, যেখানে আপনি হোটেলে একা আসছেন আর কেউ নাই। তো এই হচ্ছে ঘটনা, যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে অবশ্যই প্রচার করবেন, সবার জন্য অনেক শুভকামনা রইল। আরো কিছু ঘটনা আছে সেগুলো আমি আসলে সময় করে ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবো, তো বুঝতে পারবে আরো দীর্ঘদিন চলুক সে আশা করি। আমার জন্য সবাই প্রার্থনা করবেন, আর যেন আমি সবসময় সুস্থ থাকি এবং আপনাদের সাথে থাকি, ধন্যবাদ।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি রাসেল, আশা করছি সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। আর এর পরের এপিসোডটি হচ্ছে বছরের শেষ এপিসোড, আজকে তার আগের এপিসোডটি। এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করছি সবাই উপভোগ করেছেন, রাত অনেক হয়েছে, ঘুমাতে যাবেন নিশ্চয়ই আশা করব। এখন আপাতত আমিও বিদায় নিচ্ছি, আর বিদায় নেবার আগে জানিয়ে দিই আমাদের সাথে ইমেলে যোগাযোগ করুন, আমাদের ইমেল অ্যাড্রেস russell.phuthi@gmail.com, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.sathin, এবং আমাদের ইউটিউব চ্যানেল rjrussellphuthi.com, আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন আশা করি। আর কথা না বাড়িয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
আরেক নাম